আজ স্বপ্ন পূরণের রাত। অনেকদিন ধরে একটা স্বপ্ন ছিল, ঢাকাতে দীর্ঘদিন ধরে রেডিও জকি হিসেবে কাজ করার কারণে আমার অনুষ্ঠানটা ঢাকাবাসী যারা FM লিসেনার তাদের অবধি পৌঁছে গেছে, অতঃপর কুমিল্লাবাসীদের কাছে পৌঁছে গেছে এই অনুষ্ঠানটা। একটা বড় ক্ষুধা ছিল বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের বন্ধুদের কাছে কোনোদিন পৌঁছাতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন রেডিওতে 94.4 ফ্রিকোয়েন্সিতে শোনা যাচ্ছে ভূত স্টুডিও। ইতিমধ্যে ফেসবুকের কল্যাণে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের তিনটি জায়গায়, ঢাকায়, কুমিল্লাতে এবং চট্টগ্রামে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনারা এখন আরজি উদয়কে শুনতে পান প্রতি বৃহস্পতিবার রাতে ভূত স্টুডিওতে। সো আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা চট্টগ্রাম, এবং এই চট্টগ্রাম নিয়ে আমার জীবনে বহু স্মৃতি, কোনো একদিন সময় পেলে সেই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার যখন একটা ক্ষুধা থাকবে তখন কি হয় যে ওই জায়গাটায়, মানে ওই ধর একটা জিনিস আপনার প্রচন্ড খেতে ইচ্ছে করছে, ওই খাবারটা যখন আপনার সামনে আসবে না তখন দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে শান্তি কাজ করে আর একটা হচ্ছে প্রবল আবেগ কাজ করে। এটা আপনার খুব ভালো লাগার একটা জিনিস, খুব ইচ্ছে করছিল জিনিসটা। সেম থিং আমাকে যদি প্রশ্ন করেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল কবে আমি বন্দরনগরী চট্টগ্রামের বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো আমার অনুষ্ঠান নিয়ে। সো আলহামদুলিল্লাহ যে আজকে এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এই অনুষ্ঠানটি একযোগে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে তোমরা শুনতে পাচ্ছ। একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ হচ্ছে, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/jagofm এবং আমার ভেরিফাইড পেজ www.facebook.com/rjudoy, দুটো পেজে একযোগে। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, চট্টগ্রাম বাসীদের জন্য একটু বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা হয়তো অনেকেই সাবস্ক্রাইব এখন অবধি করেন নাই, সো সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে YouTube/JagoFM। সো আপনি যদি ইউটিউবে চলে যান সেখানে গিয়ে JagoFM দিয়ে সার্চ করলে আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের টিকটকে আছে, সেখানে JagoFM দিয়ে সার্চ করলে আপনাদের টিকটক চ্যানেল পেয়ে যাবেন। আমাদের ইনস্টা অ্যাকাউন্ট আছে, JagoFM94.4 দিয়ে সার্চ করলে ইনস্টাতে আমাদেরকে পেয়ে যাবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আমি বিলিভ করি যে চট্টগ্রাম বাসীদের দীর্ঘদিনের একটা ক্ষুধা ছিল, কারণ কি, বাংলাদেশের ওয়ান অব দ্য মোস্ট পপুলার হরর শো ছিল জাগো ভূত FM। অ্যান্ড ভূত FM এই অনুষ্ঠানটা রেডিও ফুর্তিতে হতো, যেটার লিসনার কিন্তু আমি নিজেও। বাট আনফর্চুনেটলি এখন যেহেতু এই অনুষ্ঠানটা বন্ধ আছে এবং নানাবিধ কারণে চট্টগ্রামের মানুষ এখন ওই রেডিও স্টেশনটা শুনতে পাচ্ছে না, তো সবকিছু মিলিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে যারা ইউথ স্পেশালি তাদের একটা ক্ষুধা, যেটা আমার পেজের ইনবক্স আমি পাচ্ছিলাম যে আমাদের এখানে কেন কোনো ভূতের শো হয় না। ট্রাস্ট মি, সেই ক্ষুধা থেকে জাগো FM এর একটা চিন্তা ভাবনা ছিল যে কখনো যদি সম্ভব হয় সবার আগে ফার্স্টে আমরা আমাদের বৃহস্পতিবার রাতে যখন ভূত স্টুডিওটা হবে জাগো FM এর এই অনুষ্ঠানটা পৌঁছে দিব আমরা চট্টগ্রামে। এবং সেই জায়গা থেকে আজকে আমরা ঢাকায়, চট্টগ্রামে, কুমিল্লাতে একযোগে জাগো FM এর অনুষ্ঠান ভূত স্টুডিও, অনুষ্ঠানের নাম মনে রাখতে হবে ভূত স্টুডিও। তোমার উপস্থাপকের নাম হয়তো তুমি জানো না, আমার নাম হচ্ছে আরজে উদয়, আমায় ঢাকাবাসী চিনে, তোমার চেনার কথা না, তোমার কাছে আমি একেবারেই নতুন। ইয়েস, আমি তোমার কাছে নতুনই থাকতে চাই, ডে বাই ডে আমাদের বন্ধুত্ব আরো হবে। সো আমার নাম আরজে উদয়, আমি যে শোটা করছি এর নাম ভূত স্টুডিও, তুমি যে রেডিও স্টেশনটা শুনছো এর নাম জাগো FM, তোমার শহরে চট্টগ্রামে 94.4 ফ্রিকোয়েন্সিতে তুমি শুনতে পাচ্ছ আমাকে। একই সঙ্গে আমার সকল পুরনো বন্ধু যারা কুমিল্লাতে এবং ঢাকাতে এই মুহূর্তে আছো, প্রত্যেকে গাড়িতে কিংবা বাড়িতে কানে হেডফোন লাগিয়ে কিংবা পরিবার নিয়ে যারা শুনছো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের শোতে, ভূত স্টুডিও। নাম শুনেই বোঝা যায় এই অনুষ্ঠানটা হরর একটা শো, নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নাই। মজার ব্যাপার হচ্ছে ভৌতিকতা, প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আমাদের, আমরা জানি যে একটা মুভি দেখছি, যখন একটা হরর মুভি দেখতেছি এইটা একটা ডিরেক্টর বানাইছে, বাট তারপরে কি হয়, আমরা কিন্তু অনেক মানে প্রিপারেশন নিয়ে বসি যে আমরা একটা হরর মুভি দেখবো, একদম লাইট টাইট অফ করে দিয়ে ফ্রেন্ডরা একসাথে হয়ে কিংবা একা একা দেখতে পারে, অনেকে ভয়ও পাই, তারপরও কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার বা একটা কিউরিয়াসিটি কাজ করে, রাইট? সেম থিং ভূত স্টুডিও শোটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে যারা আসবেন তারা তাদের জীবনের অভিজ্ঞতাগুলো বলেন। তবে পার্থক্য হচ্ছে হরর যেই মুভিটা আমরা দেখি সেটা স্ক্রিপ্টেড, বাট এখানে যে গল্পগুলো হয় এটা স্ক্রিপ্টেড না, এটা একটা মানুষের জীবনের অভিজ্ঞতা। আমরা যারা মুসলমান আমরা জানি যে বিধাতার দুটো সৃষ্টি, মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং একই সঙ্গে জিনকে সৃষ্টি করেছেন। সো এই যে জিন বলি, আর হয়তো বিভিন্ন ধর্মে এটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়া হয়, সেই জায়গাটা থেকে অশরীরি কিছু বিষয় তো রয়েছে পৃথিবীতে, সেই জায়গাটার থেকে একেবারে অবিশ্বাস করার স্কোপ কিন্তু নাই। এখন তুমি এটাকে বিলিভ করবে কি করবে না, ইটস আপ টু ইউ, একেবারে তোমার ভেতর। বাট আমার জায়গা থেকে আমি তোমাকে বলতে চাই, আজকের এপিসোডটা শুনে দেখো, আই হোপ ভালো লাগবে। এখানে ভীষণ 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 ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে, এবং এখানে যারা আসেন তারা স্বেচ্ছায় আসেন, কাউকে ধরে বেঁধে নিয়ে আসা হয় না, কোনো টাকা পয়সা দেয়া হয় না, জাস্ট নিজের স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যে ইয়েস আই হ্যাভ সাম স্টোরিজ, আমি জিওগ্রাফিতে আসতে চাই, আমি ঘটনা বলতে চাই, তারা এখানে আসেন। সো তোমার যদি মনে হয় আগামী পর্বে তুমি ভূত স্টুডিওতে আসবে, বসবে আর বলবে তোমার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো, কি করবে তাহলে? তোমার কাছে থাকা মোবাইল ফোন, তাতে আছে মেসেজ অপশন, সেখানে যাও, গে টাইপ করো RBS, RBS একসাথে লিখো, স্পেস দিয়ে তোমার নাম লিখো, স্পেস তোমার লোকেশন টাইপ করো, স্পেস দিয়ে তোমার প্রফেশন টাইপ করো, তারপর সেই টেক্সটটা পাঠায় দাও আমাকে 26969 নাম্বারে। উই হ্যাভ এ টিম মেম্বার্স যারা তোমাকে ফোন করবে। এখানে একটা উল্লেখ্য ব্যাপার আছে, আমাদের অনুষ্ঠানটা ঢাকা থেকে সম্প্রচার হয়, অর্থাৎ আমাদের ভূত স্টুডিওর স্টুডিওটা কিন্তু ঢাকায়। এখানে বরিশাল থেকে পর্যন্ত বন্ধুরা আসছে, মানে আই এম সো লাকি যে আমি এমন একটা শো করি যেই শোতে বরিশাল থেকে বন্ধুরা আসছে, ঢাকায় স্টে করছে, পরের দিন সে শোতে আসছে, পারফর্ম করছে, তারপরের দিন সে আবার বরিশালে ব্যাক করছে। কুমিল্লা থেকে তো রেগুলার বন্ধুরা আসতেছে। সো চট্টগ্রাম থেকে যে আসবে না এটা কেউ বলা যায় না, চট্টগ্রাম থেকেও আমি প্রিটি শিওর অনেকের ইচ্ছে আছে, হয়তো তার শহরে একসময় ভূতের শো হইতো, সে ভাবতো যে আমার কাছে গল্প আছে। সো আমি বলবো তোমাদের মধ্যে যাদের কাছে গল্প আছে, আসো ঢাকা শহর ঘুরা যাও, আর একদিন আমাদের জাগোফেমে এসে গল্প বলে যাও, দেখবে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে, ভালো লাগবে তোমাদের। সো নিয়মটা সবার জন্য সমান, মোবাইলের মেসেপশনে যাও, গেট টাইপ করো RBS, স্পেস লিখো তোমার নাম, স্পেস তোমার লোকেশন, স্পেস তোমার প্রফেশন, লিখে পাঠায় দাও 26969 এই নাম্বারটিতে। চলো, লম্বা একটা ইন্ট্রোর পর এবার আমরা চলে যাই আজকের মূল পর্বে। আজকে আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন একজন বন্ধু, তিনি তার জীবনের ঘটনা বলবেন। তার আগে বলি, যাদের কাছে স্মার্টফোন নাই, বাটন ফোন আছে, ইয়েস আমি তোমায় বলছি, তুমি কি আমার থেকে দূরে থাকবে? তুমি কি SMS করবে না? তুমি আমাকে চাইলেই লিখতে পারো তোমার কথা, সে তুমি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, যেখানে থেকে বসবাস করো না কেন, গাজীপুর হোক, নরসিংদী হোক, ফেনী হোক, তুমি যেখান থেকে রেডিওতে শোনো না কেন, জাস্ট একটা SMS করে জানান দিও, উদয় আমি শুনছি অমুক জায়গা থেকে। স্পেশালি আজকে আমি বলবো আমার চট্টগ্রামের ভাই বোনদেরকে, আমি রিকোয়েস্ট করব আজকে একবার হলেও ফেসবুকে হোক আর বাটন মোবাইল দিয়ে SMS হোক, আমাকে জানান দিও চট্টগ্রামের কোন জায়গা থেকে তুমি শুনছো। লিখবে কিভাবে? JFM স্পেস তোমার নাম লিখলে, ধরো তোমার নাম হচ্ছে X কিংবা Y কিংবা Z, লিখে দাও, তারপর একটা স্পেস দিয়ে লিখো আমি চট্টগ্রামের অমুক জায়গা থেকে শুনছি, আমি কুমিল্লার অমুক জায়গা থেকে শুনছি, আমি ঢাকার অমুক জায়গা থেকে শুনছি, লিখে পাঠিয়ে দাও না 26969 নাম্বারে। সেটা যদি ফেসবুকে লিখতে চাও, ওই জিওগ্রাফিতে পেজটা সার্চ দাও, অথবা আরজি উদয় লিখে ফেসবুকে সার্চ দাও, পেয়ে যাবা, দুটো পেজেই লাইভ হচ্ছে। লাইভের নিচে কমেন্ট করে একটু লিখে দিও, আমি ঢাকা জেলার অমুক জায়গা থেকে বলছি, কুমিল্লার অমুক জায়গা থেকে বলছি, চট্টগ্রামের অমুক জায়গা থেকে বলছি। এটা আমাদের জন্য খুব 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 দরকার যে আমাদের বন্ধুরা আসলে কোথা থেকে শোনে আমাদেরকে জানা। সো আই নিড সাপোর্ট, আই হোপ তোমাদের কাছ থেকে সাপোর্ট আমি প্রিভিয়াস টাইমেও পেয়েছি, ইন ফিউচারেও পাবো। থ্যাংক ইউ। চলো, আজকের প্রথম যে অতিথি রয়েছে তার সাথে আমরা এখন পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কি নাম আপনার?
আহমেদ সিফাত।
আহমেদ সিফাত, কোথা থেকে এসেছেন?
মোহাম্মদপুর থেকে।
মোহাম্মদপুর থেকে, কি করেন আপনি?
আমি একজন ছাত্র, মাদ্রাসায় লেখাপড়া করছি।
মাদ্রাসায় পড়াশোনা করছেন, মাশাআল্লাহ। কিসে পড়ছেন মাদ্রাসাতে?
এখন আমি আলিমে পড়ালেখা করছি।
আলিমে পড়াশোনা করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চট্টগ্রামেও প্রচুর মাদ্রাসার বন্ধু রয়েছে যারা আমাদের এই অনুষ্ঠান দেখে, আমি জানি, ইনফ্যাক্ট এখন থেকে দেখবে, হয়তো আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে যে ঢাকাতে এরকম একটা শো হয় এবং সেটা চট্টগ্রাম থেকে দেখা যায়। চট্টগ্রামের বন্ধুরা চাইলে এখানে এসে গল্প বলতে পারবে। আজকে আমার এই ভাই ঢাকার মোহাম্মদপুর থেকে আসছে। সো মাদ্রাসার বন্ধুরা সবসময় আমার সাথে ছিল, বিশেষ করে ভূত স্টুডিওতে সব পেশার সব বয়সী বন্ধুদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সো আজকে আমার যে ভাই আছে তার কাছ থেকে আমরা ননস্টপ বেশ কিছু ঘটনা শুনবো। এই অনুষ্ঠানে আসার ইচ্ছে হলো কেন?
আসলে ভাই, আমিও শুরুতে এই স্টুডিওর বিপক্ষে ছিলাম।
আচ্ছা।
তো আমার কাছে একটা বাটন ফোন ছিল।
হ্যাঁ।
তো ছাত্ররা প্রত্যেক সপ্তাহে নিয়ে এটা ভূত স্টুডিও শুনতো।
আচ্ছা।
তো আমি সেটা জানতাম না। একদিন আমাকে বলা হলো যে ভাই, আমরা তো ভূত স্টুডিও শুনি, আপনি পারলে একদিন শুনেন।
ওকে।
তো আমি সময় করে একদিন শুনলাম, আসলে দেখলাম ভালোই লাগে। তো ওই দিক থেকে আমি মূলত, যেহেতু আপনারাও একটা সুযোগ করে দিয়েছেন, তাই আমি এখানে চলে আসছি।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি নাম যেন বললেন আপনি?
আহমেদ সিফাত।
আহমেদ সিফাত। সিফাত কিন্তু খুব মজার একটা কথা বলেছে যে ওর বন্ধুরা মাদ্রাসায় যখন শুনতো ও তখন একটা ভালো লাগতো না যে ওরা কি শুনে। একদিন ওকে বললো ওর ফ্রেন্ডরা যে তুমি একদিন শুনে দেখো, তো ও যখন শুনলো তারপর থেকে ওর এই অনুষ্ঠানটার প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেল। আমি তোমাদেরকে বলবো সে তুমি ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে শোনো না কেন, প্রথম দিন ভালো নাও লাগতে পারে, আস্তে আস্তে শুনতে শুনতে থাকো, মায়া জন্মে যাবে। যেমন তোমার প্রতি আমার একটা অদ্ভুত মায়া আছে, তোমার সাথে আমার দেখা হয় না কিন্তু তোমাকে আমি ভীষণ ভালোবাসি। ট্রাস্ট মি, তুমি আমায় ভালোবাসো আর না বাসো আমি তোমায় প্রচন্ড ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকে বলছি আজকে লাইফটা প্রচুর করে শেয়ার করে দাও। চলো সিফাত, একেবারে নন স্টপ তোমার কাছে প্রত্যেকটা ঘটনা শুনবো, শুনি।
জি, তো প্রথমে আমি যে ঘটনা বলবো সেটা আমার সাথে ঘটেছে।
আচ্ছা।
যখন আমি মেবি 2-3 বছর হবে অথবা 4 বছর, এর থেকে বেশি হবে না, তো একদিন আমার আম্মু বলছে যে তুমি শুয়ে থাকো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, তোমাকে সকালে স্কুলে যেতে হবে।
আচ্ছা।
তো আমি ভাই ছোট থেকে স্কুলে যাওয়ার শুরু করে 4 বছর থেকে আমাকে পাঠানো হচ্ছিল, তো আমি স্কুলে যাব তাই সেই উদ্দেশ্যে আমি মূলত শুয়ে থাকি তাড়াতাড়ি। তো যখন রাত 12টা বাজে ঠিক তখন আমি লক্ষ্য করতে পারলাম যে কেউ যেন আমার মাথাটাকে বুলে দিচ্ছে। তো আমি তখন অবাক হয়ে যাই, কে এটা? আমি দেখতে খুব ইচ্ছা করি কিন্তু পারছিলাম না, খুবই আগ্রহ করি কিন্তু কোনোভাবেই পারছিলাম না যে কে আমার মাথাটা বুলাচ্ছে। তো মূলত সে এমন ভাবে আমার মাথাটা চেপে ধরে যে আমি দেখতেও পারি না সে কে। তো তখন আমি কি করি, আমি এক পর্যায়ে না দেখতে পারে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর একটু পর দেখলাম যে কেউ নাই, ঘুমিয়ে পড়ি এবং কি ঘুমিয়ে পড়ার পর তো এক পর্যায়ে আসলে ঘুমিয়ে পড়ি। তখন যে রাত 3-2 হবে, আমার আম্মু প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তে উনি একদিন কি করে আমাকে বলল, না উনি যখন রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে ঠিক তখন আমাকে যে কম্বল বা কাঁথা দিয়ে আমাদেরকে শোয়ানো হয় এই কাঁথা বা কম্বলটা আমার শরীরে ঠিক করে দিচ্ছিল, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায়। তখন ঘুম ভেঙে যায় তো আমার আম্মু বলল তুমি কেন উঠেছো, তুমি ঘুমিয়ে পড়ো। তো আমি ঘুমিয়ে পড়ি, আবার ঘুমিয়ে পড়ি। তো কিছুক্ষণ পর দেখলাম যে দরজা ছাট করে আমার আম্মু গিয়েছিল বাহিরে। তো আমার আম্মু গিয়েছিল ঠিকই, তবে সেখানে যাওয়ার সময় দরজাটা একটু সাইড ছিল, মানে আলোর একটা রোশনি যে এই রোশনিটা ঘরের ভিতরে পড়ছিল। তখন বাহির থেকে হালকা কিছু দেখা যাচ্ছিল, তেমন দেখা যাচ্ছে না। তো তখন আমি কি করি সেদিকে তাকাইও, এমনকি কিছুক্ষণ পর আবার শুয়ে পড়ি। তো তখন কি করি শুয়ে পড়ার পর তখন কিছুক্ষণ পর আবার আমি লক্ষ্য করলাম কেউ যেন আমার মাথাটা বুলাচ্ছে। তখন আমিও দেখার চেষ্টা করি কিন্তু পারছিলাম না। কিছুক্ষণ পর তো দেখলাম কেউ নেই, তো আবার কিছুক্ষণ পর দেখলাম কেউ যেন মাথা বুলাচ্ছে। তখন আমি কি করলাম দেখতে চেষ্টা করলাম কিন্তু পারি নাই। তো ছাইটে ছিল আমার এক ছোট বোন, তো আমার বোনটা কি করলো, আমার বোনের সাথে সে খেলা করছে, সাহসাহসি করছে, গল্প করছে, কেমন জানি ছোট বাচ্চারা তো জানেন আপনারা যে কেউ তাকে উৎসাহ দিলে সে আগ্রহ প্রকাশ করে যে তার সাথে হাসাহাসি করে, খেলাধুলা করে। তো আমার ছোট বোনটা কি করলো তার সাথে খেলা করছে, মেবি 15-20 মিনিট তার সাথে এরকম করছে, আর আমার বোনটা হাসাহাসি করতেছে। তো তখন কি হলো কিছুক্ষণ পর এরকম হাসাহাসি করার পর তো সে কি করলো, আমাদের রুমের ছাই রুমের তিনটা বাসায় তিনটা রুম আমাদের যে বাড়িটা আছে তিনটা রুম, তো ওই রুমে আমরা ছিলাম মূলত দরজার যে সাথে যে রুমটা এই রুমটাইতে ছিলাম। তো তখন কি হইল আমার আম্মু তো চলে গিয়েছে, আমরা দুইজন আমার ভাই আর আমি রয়েছি। তখন আমার আম্মু আর আসে নাই এখনো, তো ওই অবয়বটা কি করলো আমাদের যে সাইডে যে রুমটা ছিল ওই রুমটা চলে যায়, গিয়ে সে কি জানে লারাচারে করছে, আমি আওয়াজটা শুনতে পাচ্ছিলাম কি যেন উঠাচ্ছে, হাড়ি পাতিল ছিল এগুলো উঠাচ্ছিল। তখন কি হইল তো তখন আবার রুমে আসে, আবার মানে উকি মেরে আমাদের যে আমরা শুয়েছিলাম সেখানে সে তাকায়। তাকানোর পরে সে আবার যে পাশে একটা রুম ছিল সে দরজার সাইডে যে রুমটা ছিল সেটাতে ঢুকে, আবার আমাদের যে রুম ছিল এটার সাইডে আর একটা রুম ছিল, আমি তো আগেই বলেছি যে তিনটা রুম, তো তৃতীয় রুমটায় সে ঢুকে। ঢুকার পর সে ওইখানেও গিয়ে কিছু কম্বল ছিল বা বালিশ ছিল এগুলো ফালাচ্ছে। তো তখন আমি মূলত চাইছিলাম এটা কে আসলে আমি সেটা দেখব, কিন্তু আমি পারি নাই সেটা দেখতে। আমি চেষ্টা করি উঠতে কিন্তু উঠতে পারছিলাম না। সে এমন ভাবে আমার মাথাটা বুলাচ্ছিল, মানে এমন ভাবে বুলিয়ে দেয় আমি আর উঠতে পারি নাই। তো তখন শেষ পর্যায়ে কি হইল, সে এক পর্যায়ে আবার ফিরে আসে, আবার আসে আমার বোনের কাছে আসে। তো ভালো ভাই একটা কথা বলে নেই, এখানে আসার আগে সে কি করে, আমার বোনের সাথে খেলা করার আগে আমার কেমন জানি মাথাটা বুলিয়ে দেয়। আর সে যখন আমার মাথাটা বুলিয়ে দেয় তখন যেন আমি কিছুই দেখতে পাই না, মানে আমি কিছুই বুঝতে পারি না যে সে আমার মাথাটা বুলাচ্ছে আর সে কে আমি সেটা দেখতে পারি না। তো এক পর্যায়ে সে কি করে, এভাবে আমার মাথাটা আবার বুলিয়ে দেয়। তো আমার আবার ঘুম চলে আসে, ঘুম চলে আসার পর কি হইলো, আমার বোনের সাথে আবার খেলা করছে। কিন্তু সে যে খেলা করছে এটা কিন্তু আমি বুঝতে পারতেছি যে খেলা করছে, আমার বোন হাসছে, ছোট বাচ্চারা যে হাসে হাসতেছে। তো এক পর্যায়ে কি হইলো, সে একবারে আমাদের যে ঘর, ঘর থেকে বাহির হয়ে যায়, বাহির হয়ে মেবি দু থেকে তিন মিনিট পর আবার ভিতরে আসে। আসার পর কি করে, আমার বোনকে আবার নাড়াচাড়া করছে, কোলে নিচ্ছে, কেমন জানি তার তার সাথে একটা মানে মনে হচ্ছে তার কোন রিলেটিভ আত্মীয়। তাই সে কি করে, তার সাথে খেলা করছে, তাকে মানে মাথা বুলিয়ে দিচ্ছে, এরকম করতেছে। তো আমি মূলত চাইছিলাম এটা কে আমি সেটা দেখব, কিন্তু পারি নাই। তো তখন আবার চলে যায় সে। তো তখন চলে যাওয়ার পর আমি কি করি, আমি কই যেহেতু সে আসছে কে আমার দেখা উচিত। তো এত রাতে তো আমাদের কোনো আত্মীয় আসার কথা না, আর আসলেও তো আমাদেরকে আগে জানানো হবে, আর এত রাত্রে আসলে আমাদেরকে জানানো তো হবেই। তা এভাবে তো কেউ আচরণ করবে না যে আমার বোনের সাথে সে খেলাধুলা করছে, আমার মাথাটা আগে বুলিয়ে দিচ্ছে আর আমি ঘুমে ঘুম পাচ্ছি। তো এক পর্যায়ে কি হলো, আমি আমার যে ব্যাট, ব্যাট থেকে উঠি উঠি এবং কি আমি বলছিলাম যে একটা দরজার আলোর রোশনি দেখা যাচ্ছিল। তো ওই আলোর রোশনির ওইখানে যাই এবং আমি তখন দেখলাম যে বাহিরে কেউ একজন আছে। তো আমি তখন দরজাটা খুলি, দরজাটা খোলার পর বাহিরে তাকাই, কিন্তু ভাইয়া কাউকে দেখতে পাই না। তো তখন আমি আবার আগের মতো আবার শুয়ে পড়ে, আমি কি এটা কি হচ্ছে, তখন আবার শুয়ে পড়ি। তখন কি হইলো, আবার আসে, সে আবার আসলো, আবার খেলাধুলা করছে। তো এইভাবে সে আবার বাইরে যায়। তো বের হওয়ার পর আমি এবার যাই, যাওয়ার পর আমাদের বাসার সামনেই একটা আছে, একটা আম গাছ আছে, আম গাছ। এই আম গাছের গোড়ায় দেখলাম যে আমার এক ফুফু, আমার ফুফু ছিল, আমার ফুফুর বাসাটা আসলে আমার ফুফু আমাদের বাসায় থাকতো। ওই বাসায় থাকার পর তো আমি দেখলাম যে আমার ফুফু সেখানে। তো সেটা দেখে আমি কই এখানে ফুফু কি করছে এত রাত তিনটা বাজে। তো তো দেখলাম ফুফু আছে। তো আমি কই দেখি আমার বোন ঠিক আছে কিনা। তো আমি আবার দরজাটা খুলে আমি আবার আমার বোনের দিকে তাকালাম, ভাইয়া আমার বোন দেখলাম ঠিকই আছে। কিন্তু আমি যখন আবার গেলাম যে আমার বোনের দিকে তাকালাম, ঠিক তখন আমি দেখলাম কেউ নেই। তো আমি খুব অবাক হয়ে যাই, এটা কি হচ্ছে আমার সাথে, কেন আমি এত, আমি তো ছোট আর তার তো কোনো ক্ষতি করি নাই, কেন আমাকে এমন করা হচ্ছে। তো কি হলো পরে, পরে আমি সেদিকে তাকিয়ে আছি খুব আগ্রহের সহিত, মানে আমার চোখটা সেখান থেকে ফিরাতেই পারছি না। তো এখানে ফিরাইতে পারি নাই, তো সেদিকে চাইয়ে আছি আম গাছের গোড়া, যেহেতু আমার ফুফুকে দেখেছিলাম কিন্তু এক ফলকে আবার দেখতে পারছিলাম না। তো তখন আমি খুব আগ্রহের সহিত সেদিকে তাকিয়ে থাকি। তো তখন কি হইল, আমার আম্মু আবার যে কল ছিল, আমাদের বাসার পিছনে একটা পুকুর ছিল, পুকুরের ছাইটে আবার কলও ছিল, আবার আমাদের একটা ট্যাঙ্কও আছে। ট্যাঙ্কে যেহেতু পানি ছিল না, তাই আমার আম্মু কি করছে, পুকুরে যাওয়ার দরকার নাই, যে কলটা আছে, কল কলে কলটা ছিল আবার রাস্তার সাইডে, একটু মানে বাড়ি থেকে একটু সাইডে। তো আম্মু কি করে, সে কলে অজু করতে গিয়েছিল। তো আমার আম্মু দেখে যে আমি এই দিকে তাকিয়ে আছি, তো আমার আম্মু দৌড়ে আসে, কি হলো তার, তো তাড়াতাড়ি আসে, তোমার কি হয়েছে, কি হয়েছে। আমি বললাম এই তো আমি এখানে দেখলাম আমার ফুফু, কিন্তু এখন দেখছি না। কই কি বলছো, আমি আমি কই হ্যাঁ আমি আমার ফুফুকে দেখেছি। তো তখন কি বললো, আমার আম্মু তখন বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে। তো তখন আমাকে কি করলো, আমার আম্মু নিয়ে গেল ঘরে, আমাকে সুরা ফাতিহা ইখলাস তারপর আয়াতুল কুরসি এরকম যা আছে এরকম এগুলো পরে আমার বুকে একটা ফুদিয়ে দেয় এবং আমাকে বিছানায় শুয়ে দেওয়া হয়। তো তখন আমি কি করি, শুয়ে পড়ি ঠিকই, তবে পরের যেটা হলো ভাই, তো পরে কিছুদিন আমার একটা অসুস্থতা শুরু হয়ে গেল, জ্বর। তো আমার জ্বর প্রচন্ড জ্বর, কিন্তু আমি যখন হসপিটাল গেলাম, কিন্তু যা হসপিটাল যে চিকিৎসক উনি কোনো জ্বর ধরতে পারছে না। তো তখন উনি আমাকে বলল, তোমার আসলে বাবা কি হয়েছে সেটা বলো। আমি তখন ওনাকে বলি এই এই কাহিনী। তো তখন বলল, তোমার তো এটা বড় কাহিনী, এটা বিপজ্জনক, তুমি এক কাজ করো একজন হুজুর দেখাও। তো তখন আমি কি করি, আমাদের বাড়ির সাইডে যে একটা হুজুর ছিল উনি, আমি জানি না এই ভূত সম্পর্কে এত আইডিয়া আছে কিনা, কিন্তু ওনাকে আমি যা বলি যে হুজুর এরকম সমস্যা হয়েছে। তো তখন হুজুর আমার কি করে, কিভাবে হয়েছে তুমি একবারে শুরু থেকে বলো। তখন আমি শুরু করি যে এভাবে হয় এভাবে এভাবে হইল। তো তখন আমাকে হুজুর বলল, এটা একটা ভালো জিন ছিল, তুমি এক কাজ করো, তোমার কোনো ক্ষতি করবে না, তুমি এটাকে ভয় পেও না, তোমাকে আমি আয়াতুল কুরসি সূরা ফাতিহা এগুলা পরে ফু দিয়ে দিচ্ছি। তো তখন উনি কি করে, ফু দিয়ে দেয়। তো মাশাআল্লাহ কিছুদিন পর আমার সুস্থতা কাটে এবং কি আমি সুস্থ হয়ে যাই। এই ছিল আমার প্রথম ঘটনা। তো এখন আমি আমার দ্বিতীয় ঘটনা বলছি, এটা আমার সাথেই ঘটেছে এবং সাথে আমার এক নানা ছিল। তো আমি এবং আমার নানা দুজন মাশাআল্লাহ ভালো সম্পর্ক, খুব আদর করে আমাকে, এখনো আদর করে। নানা এখনো জীবিত আছে, আল্লাহ ওনাকে হাতে তৈবা বাড়ায় দেখ, সেই কামনা করি। তো নানা আমাকে একদিন বলল, আহমেদ তুমি কি ওয়াজে যাইতে রাজি আছো? আমি তখন বললাম হ্যাঁ আমি যাব। তো আমাকে বলল, ঠিক আছে তাহলে আজকে আমরা এক জায়গায় ওয়াজ আছে, আমরা সেখানে যাব। আমি কই ঠিক আছে নানা। তো নানা কি করলো, আমরা মাগরিবের পর পর রওনা করে নিই, মাগরিবের পর যাই, যাওয়ার সময় চলে যাই। তো ওয়াজ শুনি প্রায় একটা বেজে যায়, ওয়াজটা আরো শেষে মানে রাত দুইটা বা আড়াইটার দিকে শেষ হয়েছে, কিন্তু আমরা একটার দিকে সেখান থেকে ব্যাক করার একটা প্ল্যান করেছিলাম, যেহেতু বড় একজন বক্তা এসেছিল। তো আমরা চাইছিলাম বক্তাকে শুধু দেখব, আর তার থেকে যে প্রাসঙ্গিক যে কথাটা অর্থাৎ ভূমিকা, ভূমিকার যে কথা এটার ভিতরে মূলত সব কথাটাই চলে আসে মানুষের। তো ওই কথার থেকে আমরা যেটা শিখবো সেটাই মূলত শিখার ছিল, মূলত শিখতে চেয়েছিলাম। তো ওনার যে ওয়াজে যাই, ওয়াজে গেলাম, যাওয়ার পর সেখানে ওয়াজ শুনি, মাশাআল্লাহ ভালো ওয়াজ করেছেন, বিভিন্ন বক্তারা এসেছেন, অনেক সুন্দর ওয়াজ করেছিল। তো তখন কি করলাম, তো ওয়াজ শোনার পর যখন একটা বাজে আমাকে নানা বলল, নানা ভাইয়া চলো আমরা এখন চলে যাই। আমি বললাম, নানু যেহেতু এসেছি ওয়াজটা শেষ করে যাই, খুব সুন্দর ওয়াজ করতেছি। তো বলল, না রাত তো অনেক হয়ে গেছে। তখন বললাম, ঠিক আছে তুমি যেটা বলো। তো নানা আমাকে বলল, ঠিক আছে আসো, আমরা দুজন কি করি চলে আসি। আসার সময় যে আমরা রাস্তাটা ব্যবহার করব, মানে অনেক রোড রয়েছে সেখানে, চার পাঁচটা রোড আছে, তবে শর্টকাট যেহেতু শর্টকাট রোডে আসতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমি কি করি, আমার নানা বলে যে চলো আমরা এখান দিয়ে যাই, যে জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে সে রাস্তাটা দিয়ে যাই, তাহলেই মনে হয় ভালো হবে। তো আমি কি করি, ওকে ঠিক আছে চলো। তো নানা বলে, আর ভাইয়া এটা বলার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, যে সেই রাস্তাটা হচ্ছে দোনো সারিতে তাল গাছ দিয়ে ভরা, অর্থাৎ ওই রাস্তাটার নামই পড়ে গিয়েছে যে তালতলা, এত তাল গাছ সেখানে, মানে দিনের বেলায় মানুষ স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে, এত তাল গাছ সেখানে, মানে দুই রাস্তা সারি সারি মনে হচ্ছে যে তাল গাছ দিয়ে দুই রাস্তা মাঝে কেমন যেন একটা বেড় দেওয়া হয়েছে, তো এরকম এক রাস্তা। তো তখন কি করি, আমরা দুজন কি করি সেখান দিয়ে চলে আসি, আসতেছি আসতেছি। তো আসার এক পর্যায়ে আমার নানা আমাকে বলল, আমাদেরকে কেউ মনে হচ্ছে ফলো করে। আমি বলছি, তুমি কি বলছো, এই রাতে কে আমাদেরকে ফলো করবে, এই রাতে কে কে জাগনা আছে, সবাই তো শুয়ে পড়েছে। তো তখন কি করলো, তো কিছুক্ষণ পর পর আমিও দেখলাম কেউ যেন ফলো করতেছে। তো আমি বললাম নানা আমিও তো খেয়াল করতেছি কেউ যেন ফলো করতেছে। তখন নানা কি বলল, নানা বলল যে তুমি কি শিওর? আমি বললাম হ্যাঁ কেউ যেন ফলো করছে। তো নানা বলল তাহলে আমরা দুইজনই পিছনের দিকে তাকাবো এবং লাইটটা মারবো, দেখবো লাইটটা মেরে দেখবো কে আসলে। তখন আমরা দুইজনেই, আমার নানা কি করে লাইটটা মারে, আমরা দুইজনেই পিছনে তাকাই। ভাই আমরা দেখলাম শিওর কেউ একজন যে জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছে। তো তখন আমরা বললাম কে এটা, কে আসলে এ জঙ্গলের দিকে যাচ্ছে? আর সে দৌড় দিয়েছে যে গাছের যে ডাল পাকল আছে সেগুলো লড়ছিল। তো তখন কি করি আমরা, কি করি সেদিকে লাইটটা মারি। লাইট ভাই মারার পর দেখলাম যে একটা কাক করতেছে কাক। তখন নানা অবাক হয়ে যায় কিভাবে এটা কাক হইল, একজন একজন লোক দেখলাম একজন লোক দেখলাম অথচ এখানে একটা কাক করছে। তো তখন আমরা নার্ভাস হয়ে যাই। তো তখন নানা বলল ভাইয়া তুমি চিন্তা করো না, তুমি চলো, তুমি আমার সাথে চলো, কোনো ভয় পেও না। তো তখন কি হলো ভাইয়া, আমি চলে আসি, আমরা দুজন আসতেছি আসতেছি। তো তখন কিছুক্ষণ আসার পর দেখলাম যে একটা বিড়াল আমাদের সামনে হাঁটছে। তাকে আমরা কেমন জানি অতিক্রম করতে পারছিলাম না, কেমন জানি তার সাথে আমাদের একটা, আমার আমার এবং আমার নানার একটা প্রতিযোগিতা চলছিল যে তার আগে যেতে হবে। আমি চেষ্টা করছি, দৌড় দিয়েও তার সামনে যাইতে পারছি না, মানে সে আমাদের মানে আমাদের থেকে এগিয়ে আছে হাঁটায়। তো তখন আমি চেষ্টা করি সে মানে কিভাবে সে এগিয়ে যায়, একটা বিড়াল মানুষের সাথে কিভাবে দৌড়ে পারে। তো তখন কি হইল, তো বিড়ালটা দেখলাম একবার ডান সাইডে আসছে একবার বাম সাইডে, তবে বিড়ালটা বেশিরভাগ ডান সাইডে থাকতেছে। তো তখন আমরা দুজন চাইতাছি এটার আগে যাইতে কিন্তু পারতাছি না, সর্বোচ্চ তাকে ধরতে পারছি কিন্তু তাকে অতিক্রম করতে পারছি না। তো তখন আমার মানে একটা রাগান্বিত ভাব চলে আসে। তো তখন আমি কি করি, বিড়ালটাকে আসলে ভাইয়া আমি একটা শুট মারা যে বল, আমি অনুরূপভাবে বিড়ালটাকে একটা আঘাত করি, মানে একটা শুট মারি আর বিড়ালটা যায় একটা তালগাছের গোড়া যায় বাড়ি খায়। তো তখন সে বিড়ালটা দেখলাম তখন তালগাছের যে গোড়া সেখান দিয়ে নামিয়ে চলে যাচ্ছে। তো তখন আমি কি করলাম, আমি হাঁটতেছি হাঁটতেছি, নানা বলল তুমি এটা কি করলা, বিড়ালটাকে তোমার মারা ঠিক হয়েছে? আমি বললাম নানা তোমাকে আর আমাকে দেখছো কেমন বিরক্ত করছে তাই আমি এটা করেছি। বলছে তুমি এটা ঠিক করো নাই। তো তখন যাই হোক আমি চলে আসি, আমরা দুজন আসতেছি আসতেছি। তো তখন কিছুক্ষণ যখন ওই তালতলার রোডটা পেরিয়ে চলে আসব, ঠিক তখন যেটা দেখতে পারলাম সেখানে একটা তালগাছ আছে। বল ভাইয়া আমি আগেই বলেছি যে সেখানে তালগাছ আছে অনেক, তালগাছ মানে যে তালগাছের শেষ, যে তালগাছ মানে আরো রয়েছে কিন্তু রাস্তাটা তালতলার যে রাস্তাটা সেটা শেষ। ওই রাস্তার একবারে মুখে একটা তালগাছ আছে আর তালগাছটা বেঁকা, বাঁকার কারণে সেখানে মানে বসতে খুব আরাম হয়, অর্থাৎ একটু বাঁকা দিয়ে গিয়েছে গাছটা উঠেছে তাই সেই গাছটার গোড়ায় বসা যায়। সেখানে দেখলাম বিড়ালটা সেখানে বসে আছে। তখন আমরা আরো নার্ভাস হয়ে যাই, কি কিভাবে এটাকে, তো আমরা এটাকে ছুঁড়ে মারলাম অর্থাৎ একটা লাথি মেরেছি কিন্তু সে এখানে কি করছে? তো তখন কি করি আমার পাটা, তখন দেখলাম বিড়ালের যে আমি যে পাটা দিয়ে তাকে একটা লাথি মেরেছিলাম, আমি ডান পা দিয়ে লাথি মেরেছিলাম, সে ডান পাটা সে লাড়ছে লাড়তেছে। তো তখন আমি ভাইয়া আমি বুঝতে পেরেছিলাম কেন তাকে মারলাম। তখন আমি নিজেও নিজেকে একটা মনে করি যে এটা ঠিক হয় নাই আমার। তো তখন কি হয়, তখন বিড়ালটা দেখলাম পা নাড়তেছে আর কিছুক্ষণ পর সে রোডটা অতিক্রম করি। অতিক্রম করার পর আমি দেখলাম যে আমার পা যে ডান পা দিয়ে ওইটাকে লাথি মেরেছিলাম সে ডান পাটা আমার কেমন জানি ব্যথা করছে। আমি কেমন জানি 5 মিনিটের মাথায় আমি আর হাঁটতেও পারছি না। তো তখন নানা আমাকে কি করলো, তুমি যেহেতু লাথি মেরেছো হয়তো বা ওইটার কোনো কষ্ট পেয়েছে তাই তোমাকে এরকম কোনো কিছু করার চেষ্টা করতেছে। তো তখন কি করে আমার পাটা এমন বার হয়ে যাচ্ছিল আমি মূলত হাঁটতেই পারছিলাম না। তখন নানা আমাকে বলল তুমি এক কাজ করো, তুমি আমার যে কাঁধে হাতটা রাখো আর আমাকে ভর দিয়ে হাঁটো। তো আমি তাই করলাম, এভাবে হাঁটতেছি হাঁটতেছি। তো এভাবে বাসায় চলে যাই। তো তারপরের দিন পাটা দেখলাম আরো কেমন জানি যন্ত্রণা বেড়ে চলছে। তো তখন নানাকে বললাম, নানা এই সমস্যা, তুমি কিছু একটা করো, তুমি তো দেখেছো সবাই। তো নানা বললো ঠিক আছে তোমাকে নিয়ে হুজুরের কাছে যাই। তো তখন ইমাম সাহেবের কাছে যাই, হুজুরকে সব ঘটনাটা বলে যে এরকম কাহিনী তার সাথে হইল, আমি নিজে চোখে দেখেছি। তো তখন কি করলো হুজুরে, বলে তুমি কেন লাথি মেরেছো, তুমি তো লাথি মারাটা ঠিক হয় নাই, যেহেতু নিজে অনুতপ্ত হয়েছ তাই দেখি কিছু একটা সলভ করা যায় কিনা। তো তখন কি করে হুজুরে আয়াতুল কুরসি, সুরা ফাতিহা, ইখলাস, আবার বিভিন্ন ধরনের ছুরা আছে, সে ছুরাগুলো সে পড়ে আমাকে ফুদিয়ে দেয়, বুকে একটা ফুদিয়ে দেয় এবং বলে তুমি আর এরকম কোনো কাজ করবা না, তুমি ছোট যে এই কারণে তোমাকে আজকে সে কিছু বলে নাই, তাই তুমি তুমি সাবধান, সামনে কোনো ভবিষ্যতে এরকম কোনো কাহিনী করবা না যাতে করে কোনো প্রাণী, সেটা তো একটা প্রাণী যাই হোক, প্রাণীটাকে কষ্ট দেওয়া তোমার ঠিক হয়নি। তো তখন কি হয়, আমি আসলে পাটা ব্যথা, এমন ব্যথা শুরু হয়, পাটা কেমন যেন অফস হয়ে গিয়েছিল। তো তখন কয়েকদিন পর আমার পাটা আসলে ঠিক হয়ে যায়। তো কিন্তু মাঝে মধ্যে এখনো মাঝে মধ্যে পাটা ব্যথায় ধরে, তবে আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গিয়েছে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটা বলবো। তৃতীয় ঘটনাটা হচ্ছে কালেক্ট করা আমার বন্ধু নাবিল, রিলেটিভ বন্ধু, তার থেকে শোনা, ওর সাথেই ঘটেছিল। সে আমাকে বলেছিল যে ভাইয়া তুমি যখন যাবা তখন ঘটনাটা তুমি শোনাও। তো আমি বললাম ঠিক আছে, আমি যখন যাব, যেহেতু ঢাকা যাচ্ছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো শোনাব। তো যাই হোক, ওর ঘটনাটাই আমি এখানে আপনাদের সামনে সম্মুখে উপস্থাপন করব। তো ঘটনাটা হচ্ছে, নাবিল একদিন শুয়ে পড়ে, অর্থাৎ ওই দিন বিকালবেলা আর একটা প্রোগ্রাম ছিল, ও আবার প্রোগ্রাম করতে পছন্দ করে। তো প্রোগ্রাম ছিল, তো বিকালবেলা খানা দানা ছিল, রাত্রেবেলা বিভিন্ন অনুষ্ঠান ছিল, বিভিন্ন লোক এসেছিল অনেক দূর থেকে, তো ওদের সাথে বিভিন্ন কথাবার্তা বলেছিল, বিভিন্ন খানা দানার আয়োজন ছিল, সে খেয়ে খায় তা। তো তখন যে তার কাছে যে একটা ইয়া ছিল, কি বলে, দইয়ের যে একটা বাটি ছিল, সে দইয়ের বাটিটা সে কি করে নিয়ে আসে, আসার পর সেটা সে রেখে দেয়। সে রাখার পর সেটা মানে তার যে সিট ছিল সে সিটের সাইডে সে রেখে দেয়। তো ভাইয়া আমি যে ঘটনাটা বলবো, ঘটনাটা মানে নাবিল যে মাদ্রাসাটায় পড়াশোনা করে, মাদ্রাসাটা হচ্ছে ওর মামার। তো ওই সূত্রে ওর বিভিন্ন প্রতিবেশী বা আত্মীয় স্বজন মাদ্রাসা আসা হয়। তো ওই আত্মীয় স্বজনের সাথে দেখার সাক্ষাতের সময় সে দইয়ের বাটিটা নিয়ে আসে, আসার পর সে কি করে এটা তার সিটের সাইডে রেখে দেয়। তো রাখার পর সে এক পর্যায়ে কি করে, যখন রাত ১২টা তখন সে শুয়ে পড়ে, প্রায় ১১টার মতো সে কথাবার্তা বলে আর পরে এক ঘন্টা বিভিন্ন কাজ করে, সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর এক পর্যায়ে সে নাকে একটা ঘ্রাণ শুনতে পেল, যে খুবই মারাত্মক, মানে খুবই ক্ষতিকর একটা দুর্গন্ধ সে নাকে আসছিল। তখন সে কি করে, তার ঘুমটা ভেঙে যায়, আর তার যে জানালার সাইডে তার সিটটা, জানালাগুলো খোলা ছিল, তো তার ঘুমটা ভেঙে যায়। তো সে চেষ্টা করছিল আসলে কে এখানে আসছে, আর এত রাতে কেন দুর্গন্ধ আসবে, আমি তো এখানে দই রেখেছি, এত দুর্গন্ধ কেন এসেছে। তো তখন কি হইল ভাইয়া, সে দেখতে পেল যে মানে রুমটা অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার মানে হয়ে গিয়েছে, মানে আগুন ধরাইলে যে ধোঁয়াগুলো, সে ধোঁয়া বাহির থেকে ঢুকছে, এমনকি রুমটা অন্ধকার হয়ে গিয়েছে। তো এক পর্যায়ে সে কিছুই দেখতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পর কুয়াশার মতো, যে কুয়াশাটা আস্তে আস্তে দূর হয়ে যায়, সেভাবে মানে ধোঁয়াটা বের হয়ে যাচ্ছে। তখন সে দেখতে পেল যে একটা অবয়ব, মানে একটা লোক সে দাঁড়িয়ে আছে নাবিলের দিকে, খুব নাবিলের দিকে তাকিয়ে আছে। তো তখন নাবিল, তো নাবিল এটাকে আবার কি, তো নাবিল যেটা দেখতে পেল ভাইয়া, যে নাবিল দেখলো যে যে লোকটা দাঁড়িয়ে আছে, সেই লোকটার শরীরটা কেমন জানি পোড়া পোড়া, আর মানুষ যখন পড়ে যায় তখন শরীরটা কেমন জানি ফেটে যায়, অনুরূপভাবে তার শরীরটা এমন ফাটা, অনেক মানে অনেক ফাটা ছিল তার শরীরটা। তখন কি হয়, ফাটার পর সে ফাটা দিয়ে রক্ত বের হচ্ছিল, রক্ত বেরিয়ে পড়ছে পড়ছে। আর নাবিল যেটা দেখতে পেল, যে নাবিল যেটা দেখতে পেল তার চোখগুলো খুবই লাল টকটকে, আর তার যে চোখ সে চোখগুলো দিয়ে রক্ত বের হচ্ছে। তখন নাবিল নার্ভাস হয়ে যায়, কি হইল এটা। তখন নাবিল কি করে, এক পর্যায়ে নাবিল দাঁড়িয়ে যায়, আসলে আমার সাথে কি হচ্ছে। তখন নাবিল তার দিকে তাকিয়ে থাকে, নাবিলের দিকে সেটা তাকিয়ে থাকে, এভাবে প্রায় 5-7 মিনিট তাকিয়ে থাকে। তো আমি ভাইয়া আগেই বলেছি নাবিল খুব সাহসী, ইনশাল্লাহ এখনো অনেক সাহসী, আশা করি ভবিষ্যতে অনেক সাহসী হবে। তো নাবিল এভাবে তাকিয়ে থাকে, তাকিয়ে থাকার পর কিছুক্ষণ পর যে নাবিল তাকাইলো, দেখলো যে অবয়বটা পিছনে দিয়ে হাঁটছে, পিছনে চলে যাচ্ছে। যাইতে যাইতে এক পর্যায়ে যে দরজা ছিল সেই দরজার সামনে চলে যায়। সে দরজার সামনে যায় নাবিলের দিকে আবার তাকিয়ে আছে। তো নাবিল মানে বুঝতে পারছিল না কে। তো নাবিলের দিকে তাকিয়ে থাকার পর নাবিলও তাকিয়ে আছে। তো এক পর্যায়ে সে দেখলো যে দরজার ভিতর কেমন জানি সে বিলীন হয়ে যাচ্ছে, মানে দরজাটা খোলে না কিন্তু সে কেমন যেন বেরে হয়ে যাচ্ছে দরজার ভিতর দিয়ে। তো এভাবে নাবিল খুব অবাক হয়ে যায়, এটা কি আসলে। তো তখন কি হয়, এভাবে বের হয়ে যায়। তো নাবিল তখন এক মিনিট পর নাবিল বের হয় রুম থেকে, বের হয় দেখেছে লোকটা যে পাঁচতলার ছাদের দিকে চলে যাচ্ছে। তো নাবিল তখন বলতেছে এটা কে, মনে মনে বলতেছে আর কি, তো এটা কে আসলে, আমি তো চিনতে পারলাম না, আর শরীরটা এরকম কেন, মানুষের শরীর তো এরকম না। তো তখন নাবিল কি করে, কিছু করতে পারলো না। তখন সে দেখলো যে পাঁচতলায় সে অবপটা গিয়ে সেখানে একটা বিকট কণ্ঠে একটা আওয়াজ দেয়, অনেক জোরে একটা কেমন জানি কিছু একটা ভাষ্ট হয়েছে এরকম একটা আওয়াজ দেয়। তখন নাবিল চিৎকার করে ওঠে, নাবিলের চিৎকারে আরো বিভিন্ন ছাত্ররা ছিল, অনেক ছাত্ররা ছিল, তখন আমি মাদ্রাসায় ছিলাম না, আমাকে পরে বলা হয়েছিল। তো অনেক ছাত্ররা চলে আসে, কি হলো নাবিলে, মানে এত জোরে কে আওয়াজ করবে এত রাতে, রাত 3-4 দিকে। তো সকলে চলে আসে, দেখে নাবিলে বাহিরে। তো নাবিলকে বলে, নাবিল তোমার কি হয়েছে, তুমি এত জোরে শব্দ কেন করছো। তো নাবিল তখন বলে, ভাইয়া আমি তো কিছু করছি না, এখানে তো কেউ একজন আসছে, একটা লোক আসলো দেখলাম, সে আবার পাঁচতলায় গেল, পাঁচতলার ছাদে গিয়ে সে এরকম একটা বিকট কণ্ঠে আওয়াজ করলো। তো তখন নাবিল কি করে, নাবিলকে তারা যে ছাত্রগুলো উঠছিল ওরা সবাই ধরে, বলে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি ঠিক আছো তো, বলে হ্যাঁ আমি ঠিক আছি। তখন নাবিলকে কি করে রুমে নিয়ে আসে, রুমে আনার পর তাকে পানি পরে আয়াতুল কুরসি পরে পানি পরে পানিটা পান করে দেয়। তো নাবিল সেদিন শুয়ে পড়ে। দ্বিতীয় দিন যেটা হলো ভাইয়া, তো দ্বিতীয় দিন একইভাবে ওই বাসায় যায়, ওর বাসাটা আবার মাদ্রাসার সাইডেই, ওই বাসায় যায়। বাসায় যাওয়ার পর বাসায় গিয়ে আত্মীয় স্বজন, ওই আগের দিন ছিল ওদের মাদ্রাসা আর ছিল, দ্বিতীয় দিন ওদের বাসায় ছিল। তো বাসায় ওদের সাথে আবার বিভিন্ন কথাবার্তা বলে, যে আমার সাথে তো এরকম হয়ে গেল, তোমাদের সাথে কালকে আমি যে দেখা করলাম, যে রাত্রে ঘুমাইছিলাম 12টার দিকে, তখন আমার সাথে এরকম ঘটনা। তো তখন বলে, আরে বেটা তুই এটা কি বলছিস, তুই ভয় পাইস না। তো তখন নাবিল কি করে, ঠিক আছে, নাবিল তো ভয় পায় নাই। তো তখন নাবিল আবার চলে আসে, আসার পর মাদ্রাসা চলে আসে, আসার পর সে নিয়ম অনুযায়ী 10টা বাজে মাদ্রাসায় ঘুমের সময় 10টা বাজে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর সে রাত 2টার দিকে বরাবর সে আমাকে বলল যে ভাইয়া আমি 2টা বাজে ঠিক। তখন দেখলাম যেটা, যে একটা লোক, যে আমি পাঞ্জাবিটা লটকিয়ে রাখছিলাম যে একটা সাইডে, রুমের একটা সাইডে, দেখলাম পাঞ্জাবির ভিতরে একটা লোক দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা কিভাবে, পাঞ্জাবি আমি দেখতেছি শুধু পাঞ্জাবিটা, কিন্তু ভিতরে একটা লোক, তার মানে লোকটা কি লটকে আছে। তো আমি কিছুতেই ধরতে পারছিলাম না সে কে। তখন আমি কি করি, আমি ঘুম থেকে উঠে যাই। তখন আগের মতো যে দুর্গন্ধ, সেটা নাবিল কাছাকাছি যাচ্ছে, দেখছে যে সে দুর্গন্ধই আসছে। তো তখন নাবিল মানে বুঝতে পারে কিছু একটা হচ্ছে তার সাথে। তো নাবিল তখন তার সামনে এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার পর সে পাঞ্জাবিটা ধরে, হ্যাঙ্গারটা ধরে, কিন্তু তখন দেখে আর কেউ নেই। তো নাবিল সেটা অবাক হয়ে যায়, কিভাবে এখানে তো দেখলাম একটা লোক কিন্তু এখন কোথায় গেল। তো তখন আবার নাবিল নার্ভাস হয়ে যায়, আবার নাবিল নিজ ব্যাটে এসে শুয়ে পড়ে। তো দ্বিতীয় দিন এইভাবে কেটে যায়। তৃতীয় দিন কি করে নাবিল, নাবিল যায়। তৃতীয় দিন একটা মাদ্রাসা প্রোগ্রাম ছিল মাদ্রাসার, যেহেতু ওর আত্মীয় স্বজন বাহির থেকে এসেছিল, ওই আত্মীয় স্বজন নিয়ে মানে একটা মাদ্রাসা মিটিং করছিল, মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠানটা করছিল। তো নাবিল অনুষ্ঠানে ছিল সেদিন, তো ওই দিন আবার ঘুমাইতে একটু দেরি হয়ে যায়। ওই দিন ঘুমাইতে দেরি হয় মেবি 12টা কি 12:30টার দিকে সে ঘুমিয়ে পড়ে। তো নাবিল ঘুমিয়ে পড়ে, তো জানালাটা সেই দিনও খোলা ছিল, সে রক্ষই মানে বুঝতেই পারছিল না যে তার সাথে দুই দিন একটা ঘটনা ঘটছিল, কিন্তু সে বুঝতেই পারে না। তো তখন কি করে নাবিল, শুয়ে পড়ে 12টা কি 12:30টার দিকে। শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর যখন রাত 1:30 কি 2টা বাজে, তখন দেখছে আর আগের মতো সেম একটা গন্ধ আসছে, একটা নাকে মানে দুর্গন্ধ চলে আসছে, কেমন যেন তার নাকি পাওয়া যাচ্ছে, অনেক বেশি পাচ্ছে হয়। তো তখন ওয় সহ্য না করতে পারে উঠে পড়ে ঘুম থেকে। তখন কি করে, তখন নাবিল দেখলো যে কেউ নেই, আসলে রুমটা অন্ধকার হয়ে যাচ্ছে ওই যে ধোঁয়া দিয়ে। তখন নাবিল বলছে এটা কেন হচ্ছে, এখানে তো কোনো আগুন ধরানো হচ্ছে না, আগুন ধরানো হলে একটা গরম হাওয়া হবে, কিন্তু এখানে তো কোনো গরম হাওয়া দেখছি না। তো নাবিল কি করে, শেষে এক পর্যায়ে নাবিল তার রুমের চারদিকে তাকায়, দেখে কেউ নেই, কেউ নেই, কিন্তু একজনকে দেখলো যে একটা লোক সেখানে আসছে, একটা লোক যে তার বিপরীত সাইডে একটা ছাত্র ঘুমাইতো, ওর নাম ছিল আলামিন। ওই আলামিনের ছেটে দেখলো যে একটা লোক বসে আছে। তো তখন বলছে কিরে আলামিন তো শুয়ে আছে, অথচ এখানে এই লোকটা কি করছে, আর এই লোকটাকে তো আমি চিনি না, এই লোক রুমে কি করবে। তো তখন কি করে, তো নাবিল দেখতে চেষ্টা করে, কিন্তু কেমন জানি তার শরীরটা মানে দেখা যাচ্ছে, চেহারাটাও প্রাথমিক পর্যায়ে দেখেছিল, কিন্তু পরে সে আর দেখতে পাচ্ছে না, মানে সে কেমন জানি আগিয়ে যাচ্ছে যে দেখবে তার চেহারাটা, কিন্তু দেখতে পারছিল না। তো এক পর্যায়ে কি করলো নাবিল, আরো ভালো করে লক্ষ্য করলো, দেখলো সেই লোকটাই মানে যে মানুষ পড়ে গেলে যে ফেটে যায় শরীরটা, সেই রকমই শরীরটা ফেটে যাচ্ছে, তার রক্ত বের হচ্ছে শরীর থেকে, এবং কি তার চোখটা খুবই লাল, মানে তার চোখের যে মণিটা একটা সম্পূর্ণ লাল, রক্ত বের হচ্ছে আর নাক দিয়ে ময়লা বের হচ্ছে, আর সে সেখানে বসে আছে। তো নাবিল কি করে, তার যে আমি বলেছিলাম যে একটা অনুষ্ঠান হয়েছিল, নাবিল বিকালবেলা কি করে একটা ছসের যে বোতলগুলো আছে এই বোতলগুলো আনে, বোতলগুলো তার সাইডে ছিল, তার ছেটের বালিশের সাইডে ছিল। তো নাবিল কি করছে, সে বোতলটা এই অবয়বটার গায়ে মারে, তো মারার পর দেখলো বোতলটা ফেটে গেল, কিন্তু সে অবয়বটা আর নাই। তখন যে আলামিন ছিল যে সিটে, আলামিন লাভ দিয়ে ওঠে, কি নাবিল, নাবিল ওঠে, আলামিন লাভ দিয়ে ওঠে পরে যে কি হলো। তখন দেখলো যে নাবিল এই কাজটা করছে, নাবিল তুমি কেন এত রাত্রে তুমি এই বোতলটা এখানে ফাটালো। তো নাবিল বলে ভাইয়া এরকম তো হয়ে গেল আমার সাথে, আমি তো ঘুমাইছিলাম 12টার দিকে, তো দেখি রাত 2টার দিকে এরকম দেখি আমার সাথে তোমার ছেলে একজন বসে আছে আমার দিকে তাকিয়ে। তো তখন আমি কি করছি, এটাকে যাতে করে এটা বের হয়ে যায় তা আমি বোতলটা মারি। ও আচ্ছা বুঝতে পারছি। তো তখন নাবিলকে কি করে বিভিন্ন নাবিলকে সান্ত্বনা দেয় যে তুমি ভয় পেও না, বুঝতে পারছি এটা কিছু একটা ঝামেলা হয়েছে, তাই তুমি এখন শুয়ে পড়। বলছে ভাইয়া আমার তো ঘুম আসছে না। তো তখন কি করে, ঠিক আছে তুমি আমার সাইডে শুয়ে পড়ো। তো বলে না আমি আমার ছেলে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো তখন সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আবার নাবিল কি করে, যেহেতু 3 দিন ঘটনা ঘটেছে, একজন হুজুর কাছে এটা শেয়ার করে। হুজুর বলে তোমার সাথে এরকম ঘটেছে, তুমি প্রথম দিন আমাদেরকে কেন জানাইলে না। বলে ভাইয়া না, বলে হুজুর আমি ভয় পেয়েছিলাম, যদি আপনারা এটা না বিশ্বাস করেন বা আমাকে পিটান এই ডরে আমি বলি নাই। আচ্ছা ঠিক আছে। এবার বলে যে তুমি ঠিক আছে, তোমার আম্মুর সাথে আমি কথা বলছি, তুমি বাসায় গিয়ে এটা একটা সমাধান করো, না হলে বড় কিছু হতে পারে। তো তখন নাবিল কি করে, ওর আম্মুকে জানানো হয়, ওর আম্মু আসে, ওর আম্মু ওকে বলে হুজুর, ওর আম্মু বলে হুজুরকে বলে যে হুজুর যেহেতু আমার ছেলের সাথে এটা ঘটেছে, আমি আমার ছেলেটাকে নিয়ে যাব, আমি নিয়ে 2 দিন রাখবো, তারপর ওর সমস্যাটা একটা দেখি সমাধান করতে পারি কিনা। বলছে ঠিক আছে, তো ভালো কথা। তো তখন সে চলে যায়, সে বাসা যায়, বাসা যেয়ে শুয়ে পড়ে। মানে সকালবেলা যায়, সকালবেলা গিয়ে সে ঘুমিয়ে পড়ে, আবার ঘুমিয়ে পড়ে। তো তখন 12টার দিকে আবার ওঠে, ওঠার পর তাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। ওদের বাসার সাইডে হুজুরে থাকে, তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, বলে হুজুর এরকম তো ওর সাথে হয়ে গেল, তো আপনি একটা দেখেন সমাধান পান কিনা। তো বলছে বাবা তোমার সাথে শুরুতে একবারে তোমার সাথে শুরু থেকে যেভাবে ঘটনা ঘটেছে তুমি অনুরূপ আমার সাথে শেয়ার করো। তো সে বলতে চায় না, প্রথম বলছে যে তুমি মনে করো তোমার আব্বু মনে করে আমার সাথে সব বলো। তখন নাবিল সব শেয়ার করে তার সাথে, সব নির্ভয়ে সব কিছু বলে। তো তখন বলে বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, তো প্রথম দিন যে দইয়ের বাটিটা এনেছিল এই কারণে মূলত এটা দইয়ের গ্রানে এরকম হয়েছে, তাই সে এখানে আসছিল। আর সে এরকম আসছিল নাবিলকে হয়তো বা পরীক্ষা করছে আসলে কি ভয় পায় কি ভয় পায় না, হয়তো মাশাল্লাহ ভয় পায় নাই তাই কোনো ক্ষতি করতে পারে নাই। আর যে বিকট অবস্থা করছিল সেটা মূলত ওকেই ভয় দেখানোর জন্য, কিন্তু হয়তো স্বাভাবিকভাবে ছিল তো ভয় পায় নাই, মূলত এই ছিল। পরে পরে তাকে বিভিন্ন পানি পড়া দেওয়া হয়, পরে কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে যায়। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার চতুর্থ ঘটনা বলবো, এটা আমার বাড়ির ছাইটে ঘটেছে, আমি আমার কাকার থেকে শুনেছি। তো ঘটনাটা হচ্ছে একটা তালগাছ কেন্দ্রিক, তালগাছটা হচ্ছে সাত মাথার, সে তালগাছটাকে নিয়েই ঘটনাটা হয়। তো আমাদের বাড়ির ছাইটে একটা ভাই আছে, নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। তো রাজ্জাক ভাই খুব সাহসী, সে মানে সাহসের দিকে আমাদের এলাকায় মানে একটা নাম আছে তার, এত সাহসী। তো রাজ্জাক ভাই কি করে, রাজ্জাক ভাই দৈনিক কাজ কাজ করে, বিভিন্ন কাজ আছে তার, ফার্নিচারের কাজটা সম্ভবত করে আর মাটি কাটা আর বিভিন্ন কাজ করে। তো তখন রাজ্জাক ভাই কি করে, বাড়ির ছাইডে যে আমি বলছিলাম যে একটা সাত মাথাওয়ালা তালগাছ আছে, সে তালগাছটাকে নিয়ে ঘটনাটা। তো তালগাছের মানে একটা ক্ষেতের মাঝে তালগাছ, চারপাশে বন, গাছ গাছ আছে বিভিন্ন গাছ, গাছের বাগান, গাছের বাগানের সাইডে হচ্ছে একটা পুকুর। সেই পুকুরে একবার তাকে বলা হয় যে আব্দুর রাজ্জাক তুমি কি আমাদের মাটিগুলো কেটে দিবা, বলছে হ্যাঁ আমি পারবো। তো তখন কি করে, ঠিক আছে তুমি তোমার যে সঙ্গীগুলো আছে মানে কাজ করে যারা লেবার বলে অনেক শ্রমিক আছে, ওদেরকে সাতজন নিয়ে আসলেই হবে। তো তখন সাতজন নিয়ে আসে, সে নিয়ে আসার পর সে কাজ করতেছে, কাজ করতে করতে এক পর্যায়ে সে মাটি কাটছিল। আব্দুর রাজ্জাক ভাই আসলে ভাইয়া আব্দুল রাজ্জাক ভাই ছিল একবারে নিচের দিকে, মানে পুকুরের একটা লেভেল আছে একটু উঁচা একটু নিচে এরকম আছে, আব্দুর রাজ্জাক ভাই একবারে নিচের সাইডে যায়। আর বিভিন্ন তিনজন শ্রমিক কাটছিল আর চারজন মাটি নেওয়া নিচ্ছিল। তো আব্দুর রাজ্জাক ভাই ছিল একবারে নিচে এক সাইডে, যে তালগাছটা ছিল ওই সাতগাছ সাত মাথাওয়ালা তালগাছটা ছিল পুকুরের ছাইটে, বেশি দূর ডিস্টেন্স নাই অল্প কিছু। তো তখন আব্দুর রাজ্জাক ভাই কি করলো, মাটি কাটছে, তো তার মাটি কাটার মধ্যে কিছুক্ষণ পর একটা বোতল পড়ে, কাঁচের বোতল, সেটাকে একটা কোপ মারে, মানে সে তো লক্ষ্য করে নাই, সে মাটি কাটার জন্য কোপ দেয় কিন্তু বোতলটাই লাগে। বোতলটা লাগার পর দুই ভাগ হয়ে যায় আর কেমন যেন একটা শব্দ হয় বের হয়ে যায়, কেউ মনে হচ্ছিল মানে কেউ বের হয়ে গিয়েছে এরকম, মানে মানে আমরা যখন স্প্রিডের বোতলগুলো খুলি তখন একটা যে আওয়াজ হয় একটা হাওয়া বের হয় অনুরূপভাবে একটা হাওয়া বের হয়ে যায়। তো তখন সে নার্ভাস হয়ে যায় কি বোতলটা কেটেছে অথচ এরকম আওয়াজ হচ্ছে কেন, আর বোতলের ভিতরে তো কিছুই নেই। তো তখন আব্দুর রাজ্জাক ভাই নার্ভাস হয়ে যায় কি হইল। তো তখন কি করলো আব্দুর রাজ্জাক ভাই, শোলেরটা কিছুক্ষণের ভিতরে ভার হয়ে যায়। তো আব্দুর রাজ্জাক ভাই বলে ভাইয়া আমি আর কাটবো না মাটি। তো তখন বলে কেন ভাইয়া তোমার কি হয়েছে, বলে কিছুই হয় নাই আমি কেমন জানি আমার শোলটা ভার হয়ে যাচ্ছে আমি আর পারছি না। তো তখন কি করে কয় ঠিক আছে তুমি কালকে আবার আসি, বলে ঠিক আছে ভাইয়া যদি ভালো লাগে চলে আসব। তো তখন আব্দুর রাজ্জাক ভাই চলে যায় বাসা, যায় যা শুয়ে পড়ে, তো যা শুয়ে পড়ে তার শরীরটা অসুস্থ হয়ে যায়। তখন তার ওয়াইফ তো বলতেছে তোমার কি হয়েছে তুমি কাজ না শেষ করে চলে এসেছো, কারণটা কি, বলে এরকম আমার সাথে তো একটা ঘটনা ঘটলো আমি বুঝতেই পারছি না এই বোতলটার ভিতরে কি ছিল। তো তখন বলল ঠিক আছে তুমি এটা নিয়ে মাথা ঘামাইও না, এটা বাদ দাও। ঠিক আছে। এবার আব্দুর রাজ্জাক বার যে ওয়াইফ ছিল সে বলছে আজকে তো আমাদের যে আমাদের তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, তো যাইবে না? ঠিক আছে চলো। তো বিকালবেলা যখন সে তার শ্বশুর বাড়িতে চলে যায়, চলে যাওয়ার পর সেখানে বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন খানাদানার আয়োজন করা হয়। সে সেখানে থাকে, সে খানাগুলো খায়। খাওয়ার পর আসার সময় যে আব্দুর রাজ্জাক ভাই যে ওয়াইফ সে থেকে যায়। আব্দুর রাজ্জাক ভাই যেহেতু আবার পরের দিন একটা কাজ আছে, সে কাজ করার জন্য সে চলে আসবে, তাই সে মাগরিব কি আরো কিছুক্ষণ মানে যাবে, মাগরিব আজানের প্রায় আধা ঘন্টা পর সে রওনা করে, বাসায় চলে আসবে। সে এক পর্যায়ে বাসায় চলে আসার সময় আমাদের যে বিলটা আছে মানে চক বিল বলে আর কি গ্রামের ভাষায়, যে অনেক মাঠ ক্ষেতের মাঠ আছে, অনেক বড় মাঠ, এটাকে আমাদের ভাষায় বিল বলে, ওই বিল দিয়ে আসছিল। সে বিলে অনেক তালগাছ রয়েছে, একসাথে 15-10টা এরকম তালগাছ মানে সিরিয়ালে, কেমন যেন সারি সারি তালগাছগুলো সেখানে দেওয়া আছে, লাগানো হয়েছে। তো তখন সে সেখান দিয়ে আসছিল আর সেখানে সে পিঠা খেয়েছিল, বিভিন্ন ধরনের ভাজা পিঠা আর বিভিন্ন ধরনের পিঠা নিয়েও আসছিল। তার মানে শ্বশুর বাড়ি থেকে কিছু পিঠা দিয়ে দিয়েছিল যে তোমার আম্মুকে দিও, তখন নিয়ে আসছিল, তখন নিয়ে আসতেছিল। তখন আস্তে আস্তে এক পর্যায়ে সে তালগাছের সামনে চলে আসে। আসার পর দেখলো কেউ যেন একজন তার দিকে এগিয়ে আসছে। তো তখন সে মানে নার্ভাস হয়ে যায়, কে আসছে এখন এই রাতে? এখন তো এই রাতে তো কোনো কৃষক থাকার কথা না রাতে। তো দেখছে কেউ একজন আসতেছে তালগাছের দিক থেকেই। তো তখন সে সামনে আগায়, তার তো সাহস বলছিলাম আমি অনেক সাহসী। তো তখন সে সামনে যায়, যা দেখে বলছিল তুই তো এরকম একটা কাজ করে ফেললি, আমি তো শত বছর যাবত এই তালগাছের যে সাতমাথা তালগাছ এটা আমার পরিবারে একটা পরিবারে থাকে, সেখানে আমাকে একটা কারণে একটা হুজুর বন্দি করেছিল। হুজুরটার নাম বলে, হুজুরটার নামটা আমি এখানে বলবো না, কারণ সে এটা বলাটা আমার ঠিক হবে না, তারা যদি ঘটনাটা শোনে তাহলে হয়তো বা রাগ করতেও পারে, তো সেই হিসাবে আমি ঘটনাটা হুজুরের নামটা বলবো না। তো হুজুরকে হুজুরের নামটা বলে, এরকম হুজুরটা কি আছে এখনো? বলে না, এখন তো সে আর জীবিত নাই, সে তো ইন্তেকাল করেছে অনেক আগে। তো বলছে তাহলে সে তো আমাকে বন্দি করেছে, তার প্রতিশোধ নেব না, তুই কি তার পরিবার সম্পর্কে কিছু জানিস? তো বলে না ভাইয়া আমি তার সম্পর্কে কিছু জানি না, তবে তাদের বাসাটা আমি চিনি। তো তখন বলে ঠিক আছে ওদের বাসা কোথায়? বলে অমুক অমুক জায়গায়। কিন্তু কেন ভাইয়া তুমি কে? তো বলে আমি তো এরকম, আমাকে বন্দি করেছিল, আমি একটা জিন, তোর কোনো ক্ষতি করবো না, তুই যদি বলিস তাহলে তোর কোনো ক্ষতি হবে না। তো বলছে তুই যদি বলিস তাহলে তোকে আরো কিছু টাকাও দিব, মানে অর্থ দিব সেটা বলছিল। তো তখন বলছে না ভাইয়া আমার কিছু দরকার নাই, আমাকে এখান থেকে যেতে দাও। তো তখন বলে ঠিক আছে বাড়ির নামটা বল। তখন বাড়ির নামটা বলা হয় যে অমুক বাড়ি। তো তখন সে চলে যায়। চলে যাওয়ার পর আব্দুর রাজ্জাক ভাই কি করে, চলে যায়। তো তখন যে লোকেশনটা দেওয়া হয় ওই জিনটাকে, তখন সে ভুল একটা লোকেশন দেয়, মানে আব্দুর রাজ্জাক ভাই মনে করছিল সে তার থেকে পার পেয়ে যাবে, তাই একটা ভুল লোকেশন দিয়ে দেয়। কিন্তু যা দেখে যে সেখানে মূলত সেটা সঠিক লোকেশন ছিল না, তাই সে কি করে আবার আসে আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে। আব্দুর রাজ্জাক ভাইয়ের এক পর্যায়ে মানে জিনে যা আসর করে, আসরটা করে ফেলে। তো তখন কিছুদিন পর পরে সে অসুস্থ হয়ে যায়। তো একদিন আবার কি করে আব্দুর রাজ্জাক ভাই কিছুদিন ভালো ছিল, কিছুদিন পর আবার বলে যে তুমি এক কাজ করো আমাদের বাসায় আসো, তার শ্বশুর বাড়ি থেকে। তো মাগরিবের পর যায়, তার মাথায় ছিল না যে মাগরিবের পর তার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল, কেন আমি যাচ্ছি? তো তখন সে কিন্তু তারপরও যায়, মনে ছিল না যেহেতু যায়। যাওয়ার পর সে দেখলো যে একটা লোক আসছে, আসার পর বলল কিরে তুই কেন আমাকে ভুল লোকেশন দিলি, তোকে আমি বলছি না কোনো ক্ষতি করবো না। এবার আব্দুর রাজ্জাক ভাই কি করে, তোমাকে আমি কেন সঠিক লোকেশন দিব, তুমি তার পরিবার সম্পর্কে বিভিন্ন ধরনের কাজ করবা আর তারা বিপদে পড়বে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, এটা একটা খারাপ কাজ, এটা করা যাবে না। তো তখন বলে না তোকে বলতেই হবে। তো আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে সেখানে অনেক তর্ক হয়ে যায়। তো রাজ্জাক ভাই কি করে, আব্দুর রাজ্জাক ভাই সে যাওয়ার জন্য খুব চেষ্টা করে কিন্তু পারছিল না, সে মানে কেমন জানে বাধা দিয়ে যাচ্ছে, মানে কেমন জানে সে ডানে জালে দেখে সেই অবয়বটা মানে জিনটা দাঁড়িয়ে আছে, সে বামে গেল দেখছে দাঁড়িয়ে আছে, পিছনে সামনে সব জায়গায় সে কেমন জানে দাঁড়িয়ে আছে, যেতে পারছেই না। তো তখন কি করে আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই চিৎকার দিতে চায় কিন্তু তার মুখটা চেপে ধরে, চেপে ধরার পর সেখানে ভাইয়া দিনটা ছিল খরালের দিন, মানে তখন গ্রীষ্মকাল ছিল, মানে রোদে যে জমিগুলা ছিল এগুলা মানে এতই শক্ত হয়েছে ফেটে গিয়েছিল, মানে কোদাল মারলেও কেমন জানে কোদালটা কেমন জানে ব্যাগ চলে আসবে এরকম এক অবস্থা। সেখানে আব্দুর রাজ্জাক ভাইরে একটা ঘুষি মারে, এমনকি সেখানে তাকে গেড়ে ফেলে, মেবি এক আঁঠু কি এক মাজা হবে গেড়ে ফেলে। তো তখন আব্দুর রাজ্জাক ভাই ছোটার জন্য খুব চেষ্টা করে কিন্তু উঠতে পারছিল না। তখন কি করে একটা লোক সকালবেলা যখন আসে তখন একটা লোককে দেখতে পায়, তখন তাকে বলে ভাইয়া তোমার এই অবস্থা কেন, বলে এরকম এরকম আমার সাথে তো এরকম ঘটে গেল, আমি তো কিছু করি নাই ভাইয়া, আমার সাথে আমি মাটি কাটতে যাই এবং কি সেখানে মাটিও কাটি, তখন একটা বোতল দেখলাম এরকম পরে কিন্তু কাউকে দেখতে পাইনি। যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই তখন দেখলাম যে একটা লোক আমাকে এসে জিজ্ঞাসা করছে, আমাকে তো লোকটা বলছে যে আমাকে তো অনেক বছর আগে এখানে বন্দি করেছে কিন্তু কে করেছে সেটা আমি ভালো করে জানি না, কিন্তু একটা হুজুর করেছে, কিন্তু হুজুরটার নাম আমি জানি, নামটা আমি বলেছি কিন্তু সে আমাকে ভুল বলছে, আমি নাকি ভুল লোকেশন দিয়েছি। তাই সে আমাকে কি করে, পরের বার যখন আমি এখানে এখান দিয়ে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম তখন আমাকে কি করে এরকম কোশ্চেন করছিল যে তুমি কেন আমাকে ভুল লোকেশন দিল। তখন আমি বললাম একটা পরিবার সম্পর্কে আসলে সঠিক লোকেশনটা দেওয়াটাই ঠিক হবে না, কারণ তুমি একজন জিন জাতি, তোমাকে আমি কেন সঠিক লোকেশন দেব। তো তখন কি করে, তখন আব্দুর রাজ্জাক ভাই আসলে তাকে মাটি খুঁড়ে বের করা হয়, বের করার পর আব্দুর রাজ্জাক ভাই সেখানে সেন্সলেস হয়ে যায়। তখন তাকে হুজুর কাছে নিয়ে যাওয়া হয়, হুজুর তাকে বিভিন্ন ধরনের পানি এগুলো দিয়ে আবার সুস্থ করে, কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে, তখন তাকে বলে তোমার কি হয়েছে মূলত কাহিনীটা বলো, তখন বলে এরকম এরকম কাহিনী। তো তখন কি করে, তখন আব্দুর রাজ্জাক ভাইয়ের বিভিন্ন একটা তাবিজ দেওয়া হয়, তাবিজ দেওয়ার পর সে কি করে সে তাবিজটা রাখে, কিছুদিন পর সে তাবিজটা যখন খোলে তখন দেখে তার সমস্যাটা কেমন জানে বেড়ে আসে, যখন সে তাবিজটা আবার পড়ে তখন দেখে মানে ঠিক। এরকম ভাবে আব্দুর রাজ্জাক ভাই তারপর কিছুদিন পর পরপর অসুস্থ হয়ে যেত, পরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পরে সুস্থ হয়ে যায়। তো তখন এখন আব্দুর রাজ্জাক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সকলে তার জন্য দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা।
অনেক অনেক ভালো লাগছিল, একের পর এক দুর্দান্ত ঘটনা শোনালেন আপনি, নিশ্চয়ই আবারও কথা হবে সিফাত এবং সেখানে আবার নতুন নতুন ঘটনা আমরা শুনবো। খুব ভালো থাকবেন আপনি, নিরাপদে থাকবেন আপনি, থ্যাংক ইউ।
ভাই আমি একটা কথা বলতে চাই যে আমি ভূত স্টোরিও শুনি, আমার মানে আমাদের মাদ্রাসায় মানে কেমন যেন একটা টিম হয়ে গিয়েছে, এরকম সারা সপ্তাহ পড়ালেখা করে, তো বৃহস্পতিবার কেমন যেন একটা হাফ ক্লাস হয়, তো এই বৃহস্পতিবার কেমন জানি তারা একসাথে বসে মানে একটা জায়গা সিলেক্ট করে কোথায় শুনবে, কারণ কোন হুজুর জানলে তো সমস্যা আছে। আসলে ভাইয়া আমাদের একটা মানে টিমে বললাম, যেহেতু ওই রকম ওদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বিশেষ করে আমার যে বন্ধু মাসুম ভাই এবং নাবিল, ওরা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন।
অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার বন্ধু যারা রয়েছেন, এই যে মানুষগুলো যারা কষ্ট করে রাত বিরাতে আমাদেরকে শোনেন, আমাদেরকে শোনার জন্য এত এত স্যাক্রিফাইস করেন, এত কিছুর মাঝখানেও যে জাগো এফএম কে রেখেছেন, ভূত স্টুডিও কে রেখেছেন আর যে উদয়কে পাশে রেখেছেন, তার জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনছি ভূত স্টুডিও, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পলাটা, প্রাণ পলাটা চিপস না বিস্কিট, এটা নিয়ে একটা কনফিউজ রয়েছে, কারণ ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না ইটস এ বিস্কিট। সো আপনার কাছে কি মনে হয়, প্রাণ পলাটা চিপস না বিস্কিট খেয়ে কিন্তু বলবেন আমাকে। রাইট নাও একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেকের পর যখন ফিরছি তখন কিন্তু একযোগে ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে আপনারা শুনছেন ভূত স্টুডিও শুধুমাত্র জাগো এফএম 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
শুনছেন সবসময় জাগো এফএম 94.4। ব্রেকের পর উদয় আবারও ফিরে এলো এবং ভূত স্টুডিও চলছে। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পতাকা। এই মুহূর্তে অনেকগুলো কমেন্ট আমার হাতে। সাইদা নাসরিন বলছে, হাই উদয় কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রামের বন্ধু রাসেল লিখেছে, আমি আগ্রাবাদ থেকে বলছি, ভালো লাগে শুনতে জাগো এফএম। থ্যাংক ইউ জাগো এফএম কে ভূত স্টুডিওটা শুরু করবার জন্য এবং আমাদের চট্টগ্রামবাসীর পক্ষ থেকে জাগো এফএম কে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। এই ভালোবাসাগুলোই আমরা চেয়ে চেয়ে নেই, এই ভালোবাসাগুলো পেতে ভালো লাগে, এই ভালোবাসার মানুষগুলোকে সবসময় আমরা পাশে চাই। জয়েন করেছেন ফরজানা ইসলাম, তিনি রয়েছেন আমাদের সাথে, জানিয়েছেন থ্যাংক ইউ আপনাকে। শরীফা খাতুন বলেছেন, হাই হ্যালো। জয়েন করেছেন আরাফাত, বলছে আজকের ঘটনাগুলো তার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আরাফাত কানেক্টেড থাকার জন্য আমাদের সাথে। হাফেজ শাহাবুদ্দিন বলেছেন, অনেক ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে এভাবে কানেক্টেড থাকার জন্য। আফরোজা লিখেছেন, হাই আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগলো, হ্যালো আপনাকে। অ্যান্ড সোনিয়া লিখেছেন, ভূত স্টুডিওতে আসতে চাই। আসার জন্য সবার জন্য সেম নিয়ম, আমাদের স্টুডিওটা ঢাকায় অবস্থিত, যারা রেডিওতে এসে ঘটনা বলতে চান প্রিপারেশনটা রাখতে হবে, সেটা ঢাকা থেকে হোক, কুমিল্লা থেকে হোক, গাজীপুর থেকে হোক, নরসিংদী থেকে হোক, চট্টগ্রাম থেকে হোক, যেই চান আসতে। নিয়মটা হচ্ছে আপনার মোবাইল ফোনে মেসেপশনে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS, স্পেস দিয়ে নিজের নাম লিখবেন, স্পেস নিজের লোকেশন টাইপ করবেন, স্পেস নিজের প্রফেশন টাইপ করবেন। চারটা জিনিস, প্রথমত আপনার কাছে ঘটনা তো থাকতে হবে, ভৌতিক ঘটনা, যেগুলো প্যারানর্মাল ঘটনাটা কিরকম হয় সেগুলো তো রেডিও শুনে নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান শুনে বুঝতে পেরেছেন। এরকম ঘটনা হতে হবে যেগুলো আপনার সাথে ঘটেছে, এরকমও হতে পারে আবার আপনি আপনার সাথে ঘটনা ঘটে নাই কিন্তু আপনি জানেন, আপনি কালেক্ট করেছেন, আপনার বাবা মার সাথে ঘটেছিল কিংবা আপনার রিলেটিভস কারোর সাথে ঘটেছিল। এরকম তিনটা ঘটনা মিনিমাম আছে, যে ঘটনাগুলো আপনি বলতে চান রেডিওতে এসে, সে ঘটনাগুলো যদি আপনার মনে হয় যে আপনার বলার ইচ্ছে আছে, জাগো এফএম যেহেতু লক্ষ লক্ষ শ্রোতা বা দর্শকদের কাছে পৌঁছে যায়, এইরকম একটা প্ল্যাটফর্মে আপনি আসতে চান এবং বলার ইচ্ছে আছে, তাহলে কি করবেন, এখনই মোবাইল ফোনটা হাতে নেবেন, মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS, RBSটা একসাথে লিখেন, স্পেস দিয়ে নিজের নাম লিখেন, স্পেস নিজের লোকেশন টাইপ করেন, স্পেস নিজের প্রফেশন টাইপ করেন। স্টুডেন্ট হলে অবশ্যই লিখতে হবে, স্টুডেন্ট অফ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর মাদ্রাসা। জব করলে শুধু জব লিখবেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ কথাটা উল্লেখ করবেন। এরপর SMS-টা পাঠিয়ে দিবেন আমাদেরকে 26969 এই নম্বরে, 26969 নম্বরে। আমাদের টিম মেম্বাররা আপনার পাঠানো SMS দেখে দু একদিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে, বাই ফোনে আপনার স্টোরিটা শুনবে, সেটা প্রচারযোগ্য হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে কোন ঠিকানায় কবে কখন চলে আসবেন। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আগামী পর্বে, এটা আমার বিশ্বাস। সো যারা সত্যি ভূত স্টুডিওতে আসতে চান, যাদের দীর্ঘদিনের ইচ্ছা আছে এরকম একটা রেডিও শোতে যাবো, আমি আমার শ্রোতাদের সামনে ভৌতিক গল্পগুলো বলবো, এতদিন তো শুধু শুনেছি, এবার বলার পালা। সো আমরা শুনতে চাই, কালেক্টেড স্টোরি হোক আর নিজের স্টোরি হোক, আপনি আসেন, বসেন আর বলেন। আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি যে নেক্সট এপিসোডে কারা আসবে, আমরা শ্রোতা হয়ে শুনবো তাদের কথা। আজকে তো প্রথম অতিথি যে সিফাত ছিল, খুব সুন্দর করে স্টোরিগুলো বলে গেছে, পরবর্তীতে একজন অতিথি কিন্তু ওয়েট করছে আমাদের সাথে। সো করতে থাকুন রেজিস্ট্রেশন, যারা আগামী পর্বে আসবেন ততক্ষণে আমি আমাদের দ্বিতীয় অতিথির সাথে একটু পরিচিত হই আর তার ঘটনাগুলো শুনি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ ওমর ফারুক।
ওমর ফারুক, একটু জোরে কথা বলতে হবে ফারুক ভাই, কি করেন আপনি?
পেন্টের কাজ করি।
মাশাআল্লাহ, কোথা থেকে আসছেন?
মগবাজার থেকে।
মগবাজার থেকে আসছেন, তো এই অনুষ্ঠানে আসা ইচ্ছে হলো কেন?
অনেক চার মাস ধরে শুনি, আমার কাছে শুনতে শুনতে অনেক ভালো লাগে, আবার এইসব আর কি শোনার একটা বলার জন্য একটা ইজাগলো পরে আর কি
রেজিস্ট্রেশন করলেন।
জি
থ্যাংক ইউ। তো দেখেন আমাদের এখানে কিন্তু স্টুডেন্টরা আসে, পেশাজীবী মানুষেরা আসে। এর আগে একজন আসলেন, উনি একজন মাদ্রাসার স্টুডেন্ট, আমার এই ভাই একজন পেইন্টার, বিভিন্ন রকমের মানুষেরা কিন্তু এখানে আসছেন। আপনি কেন বসে আছেন? হতে পারেন আপনি একজন গার্মেন্টস কর্মী, হতে পারেন আপনি একজন হাউস ওয়াইফ, হতে পারেন আপনি একজন টিচার, হতে পারেন আপনি একজন ইঞ্জিনিয়ার, কিংবা হতে পারেন আপনি একজন ইউনিভার্সিটির বন্ধু। তো যেই হন না কেন, ছেলে বা মেয়ে, পুরুষ বা নারী, ইচ্ছে যদি থাকে একটা এফএম রেডিওতে গিয়ে ভৌতিক গল্প বলবার, আজকে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার মোবাইল ফোনের মেসেজ নিয়ে টাইপ করুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান আমাকে 26969 নম্বরে। আই হোপ আমার টিম মেম্বার আপনার সাথে নিশ্চয়ই কমিউনিকেট করবে উইদিন 2 or 3 days। রাইট নাও আমরা ঘটনায় চলে যেতে চাই। সো বন্ধু আরেকবার আপনার নামটা বলুন।
মোহাম্মদ উমর ফারুক।
ফারুক ভাই একেবারে আপনার সাথে একের পর এক ঘটনা শুনবো, ঠিক আছে?
জি
বলুন।
আমার প্রথম আর কি কাহিনীটা হয়েছে যে আমার আর কি আমার নানু বাড়ি থেকে আমার বড় কাকার ফ্যামিলি সবাইকে দাওয়াত করছে, ঠিক আছে? দাওয়াত করার পরে আর কি বলতেছে যে তোমরা অবশ্যই সবাই আর কি শুক্রবারে যাইবা দাওয়াতে। পরে আমার আঙ্কেলের আর কি এরকম ছিল সবসময় নামাজ পড়তো, পরে বলতেছে যে আজকে তো শুক্রবার আমি নামাজ পড়তে যাব, তোমরা দুজনে যাও, বা আমার কাকি বা আমার চাচাতো ভাই একদের দুজনকে যাইতে বলছে যে তোমরা দুজনে যাও, আমি নামাজের পরে আমি দাওয়াতে যাব, ঠিক আছে? পরে কাকি কইতেছে যে আমি তুমি না গেলে আমি যাব না, ঠিক আছে? পরে কাকা বলতেছে যে তুমি যাও, আরে নিয়ে যাও, আর আমি নামাজের পরে যাব। পরে কইতেছে কাকি কইতেছে যে আর কি আমার বাপের বাড়ি থেকে যদি দাওয়াত দেয় তাহলে তুমি এই সব করো, ঠিক আছে? আর কি গায়ে গাঞ্জাম বাজাই দাও, ঠিক আছে? এছাড়া তো তুমি এইরকম করো না, ঠিক আছে? পরে আবার কইতেছে যে তুমি যাও, আমি নামাজের পরে যাইতে বললে যাবো, না যাইতে বললে তো যাওয়া হইবে না, ঠিক আছে? পরে আবার কইতেছে তাহলে ও আমরা দুইজন যাই আর না যাই ওরে পাড়াই দিই, ঠিক আছে? পরে আমার চাচাতো ভাই যে আরে পাড়াই দিল, নানু বাড়িতে পাড়াই দিল দাওয়াতের জন্য। এখন আমার কাকারে আর কি কাকা কাকি দুজনে বাসায় রয়েছে, তার জন্য বলতেছে যে একটা বাড়ি বা বাড়ি এরপর মগ বাড়ি বাড়ি এরপর ওই যে ছোট পাতিল আছে ওইসব দিয়া বলতেছে যে আমাদের জন্য এইসব দিয়া আমাদের জন্য নিয়ে আসো, ঠিক আছে? পরে আমার চাচাতো ভাই যে আরে আগাই দিয়ে এলো এই পাতিল মগ এইসব নিয়ে আগাই দিয়ে আসলো যে তুমি এইসবে করে নিয়ে আয়ো। পরে একটা দুইটা চক বাজে যাইতে যাইতে, ঠিক আছে? দুইটা চক পার হয়ে আর কি নানু বাড়িতে যাইতে হয়, ঠিক আছে? একটা চক আর কি আমার কাকি যে আগাই দিয়ে এলো, আগাই দেওয়ার পরে দ্বিতীয় নেক্সট চক যেটা ওইটা হেই পার করলো। পরে দুপুরে খানা দানা খাইলো, খাওয়া দাওয়ার করার পরে পরে আর কি বলতেছে যে নানু বলতেছে যে তুমি আমার এখন তো অনেক লোকে খানা দানা খাইতেছে, তুমি পরে যাও, তোমারে আমি সবকিছু গোছ গাছ করে দিয়া দে মানে, ঠিক আছে? পরে হ্যাঁ পর আর কি ভাইয়া নানু বাসায় রইল। থাকার পরে আসরের পরে মাগরিবের আগে আগে আর কি তার একটা পাতিলে গরুর গোছ আর একটা পাতিলে এবার রোস্ট, একটা ইলিশ মাছ, ঠিক আছে? এইসব আর কি সব কিছু প্যাকেট ই করে দিল, ঠিক আছে? দেওয়ার পরে নানু ভাবছে যে এতগুলা নিয়ে যাইবে তাহলে আর একটু আগায় দিয়ে আসি। পরে এদের বাড়ি থেকে যেই পরে যেই চকটা আছে ওই চকটা আগায় দেওয়া যায়, অর্ধেক পথে আগায় দেওয়ার পরে পরে কইতেছে তুমি আস্তে আস্তে এইগুলা নিয়ে আর কি হাতে ধরাই দিছে, এইগুলা নিয়ে যাও তুমি, ঠিক আছে? পরে কইছে আচ্ছা ঠিক আছে আমি যাই। পরে আইতাছে আইতাছে পরে মাঝে যেই দ্বিতীয় খেতটা থাকে চক, পরে ওই চকের ভিতরে কিছুক্ষণ আগানের পরে যেই মাছ বরাবর আইসে ওই সময় আর কি হঠাৎ করে একটা বাতাস আইসে, ঠিক আছে? বাতাস আসার পরে আর কি দেখা যাইতেছে যে একেবারে ধুলায় আর কি তলায় গেছে আর সে পড়ে গেছে গা, ঠিক আছে? একদম জমিনে পড়ে গেছে গা। পড়ার পরে আর কি কান্না করে দিছে যে আমি পড়ে গেছি গা, এইসব তো আমার হাতে গোছ ছিল মাছ ছিল এইসব পড়ে যাবে গা, ঠিক আছে? পড়ার পরে দেখা যাইতেছে কিছুক্ষণ পরে আর কি একটা মানুষ পাশ থেকে আয়া বলতেছে তোমার কিছু হয় নাই, ঠিক আছে? তুমি দাঁড়াও, তোমার কিছু হয় নাই তো, তোমার গোছ পড়ে নাই, মাছ পড়ে নাই, তোমার কান্না করো কেন, দাঁড়াও। পরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ধুলাবালি সব আর কি পোশাক থেকে ঝাড়াই দিতেছে। ঝাড়াই দেওয়ার পরে কিছুক্ষণ পরে কইতেছে চলো তোমার আগাই দেই, ঠিক আছে আগাই দিতেছে। আর আমার ভাইয়ার হাতে আবার ওই যে ওই রকম ভাবে মাছ গোস এবার এই এইগুলা আর কি পাতিলে যেইগুলা দিছে এইগুলা সাজাই না সাজাই দিছে হাতে, ঠিক আছে আরো আগাইতেছে। আর এর গলার উপর দিয়ে হাত দিয়া গোস মাছ এইসব খাইতেছে রোস্ট, ঠিক আছে খাইতেছে। আর কয় আগাও আগাও এইসব বলতেছে। পরে তো আগাইতেছে, পরে কিছুক্ষণ পরে আর কি মাগরিবের আজান দিয়া দিছে, ঠিক আছে একটা মসজিদে আজান দিছে। এই সময় বলতেছে যে যে আমার তো আর থাকার সময় নাই আর কি, আমি তো আর থাকতে পারবো না, তুমি এই দিকে সোজা যাও গা, ঠিক আছে। আর একটা বড় একটা আমাদের এলাকার ভিতরে বড় নামকার একটা বিড়া আছে, ওই বিড়ার ভিতরে নিয়ে যাওয়া দিচ্ছিল। পরে আবার ওই বিড়া যাওয়ার আগে আজান দিয়ে দিছে। পরে আবার কইতেছে যে তুমি এই সোজা একেবারে যাও গা, ঠিক আছে। পরে এখন তো ভাবছে যে এতক্ষণ আমার সাথে ছিল, এখন আমার হেল্প করার পরে এখন আমার এই গোস মাছ খায়া এখন যাইতেছে গা, এখন আর কি এইসব বাসায় কি বলবে, ঠিক আছে। তার জন্য কান্না করতেছে যে আমি এইসব কি বলবো, যে বাড়িতে যাইলে তো আমারে আর কি রাগ করবে মারতেও পারে, ঠিক আছে। পরে আর কি কান্না করতেছে, আবার কান্না করতেছে আর আগাইতেছে আগাইতেছে আগাইতেছে। পরে বাড়িতে আইসে, আহার পরে ওই কান্নার শব্দ পায়া আর কাকি আর কি বাড়ি থেকে বাইরেছে। বাইরে আনার পরে দেখে যেন এইসব আর কি কান্না করছে, পরে হাত পায়ে অনেক ধুলা, ঠিক আছে এইসব দেওয়ার পরে পরে কইতেছে কি রে তুই দাওয়া থেকে এত কিছু খাইছো তাও তোর পেট ভরে নাই, তুই হাড়ি পাতিলে যা মাছ গোস যা ছিল সব খেয়াল এলি তাও তোর পেট ভরে নাই। পরে এইসব কয়ে অনেক রাগারাগি করছে, বকা জকা করছে। পরে আর কি ভাইয়ার মনটাও অনেক খারাপ হয়ে আছে যে না আসলে এইগুলো তো আমি খাই নাই, ঠিক আছে তাও আমারে এরকম আর কি মিথ্যা অপবাদ দিল। তার জন্য এ করছে কি আর কি ঘরের ভিতরে গেছে গা, কিছু আর কি কাকির সাথে কোনো ভালো মন্দ কিছু বলে নাই, ভিতরে গেছে গা। যাওয়ার পরে কিছুক্ষণ পরে পা উঠা দিয়া পরে আর কি শুইতে গেছে, শুইতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আর কি শুয়ে ঘুমাই গেছে গা। ঘুমাই যাওয়ার পরে শেষ রাতের দিক দা গায়ে অনেক জ্বর, ঠিক আছে অনেক জ্বর অনেক জ্বর আইছে। পরে কাকি বুঝতে পারে যে আসলে শরীরে অনেক জ্বর আইছে। পরে পরে কাকি আর কি বুকে তেল দিছে, মাথায় তেল দিছে। তেল দেওয়ার পরে এখন ভাবতেছে এত রাত্রে এখন কোথায় নিউ, ঠিক আছে। পরে আর কি সকালের অপেক্ষা ছিল, ঠিক আছে আর ওই রকম সেবা করতেছে যে যেরকম ভাবে ভালো হয়, ঠিক আছে। পরে হঠাৎ করে আর কি বলতেছে মা আমার তো ওই কালকের কাহিনীটা তো এরকম ছিল, আমি তো ওইসব আমি খাই নাই, ঠিক আছে আমার তো এরকম এরকম আমি পড়ে গেছিলাম গা। পরে আমার একটা ভাইয়া উড়াইলো, উড়ানোর পরে পরে আমার এই গোস মাছ সব এ খাইছে। পরে তো আর কি কাকি হাউমাউ করে জড়াই ধরে একটা চিকুট দিছে, ঠিক আছে চিকুট দেওয়া পরে এখন কি করবে। পরে বুঝতে পারছে যে আসলে ওই বিড়াটা এরকম ভালো না। পরে আর কি আমাদের পাশে একটা ফকির আছে, তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাদের চাচা লাগে, ঠিক আছে। পরে বলতেছে যে নরে তো বাঁচানো অসম্ভব, এখন কি করবেন। তাও কাকা যা চাচায় যা পারতো সব পয়া ঝাড়াই দিল, ঠিক আছে। ঝাড়াই দেওয়ার পরে ওই রকমই অনেক অসুস্থ অবস্থায় বাসায় নিয়ে এলো। বাসায় নিয়ে আনার পরে প্রায় 10-15 মিনিট পরে আর কি মারা যায়, ঠিক আছে। এটা ছিল আমার প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনী হচ্ছে আমার আব্বুর সাথে ঘটে, ঠিক আছে। আমাদের একটা গাবি ছিল, গাবিটা হঠাৎ করে একদিন রাত্রে অনেক অসুস্থ, রাত্রে ডাকতেছে, ঠিক আছে অসুস্থ ছিল। পরে আমার আব্বু মসজিদে ছিল, আমার আব্বু ইমাম সাহেব তো মসজিদে থাকে। পরে আর কি বলতেছি যে গাবি তো অসুস্থ, তাহলে আমরা ফোন দিছি আর কি, ফোন দিছি আব্বু এরকম এরকম গাবি তো অনেক অসুস্থ। পরে বলতেছে যে তুমি ডাক্তারকে ফোন দাও, পরে আমি ডাক্তার পৌঁছাতে পৌঁছাতে আমি আয়সা পড়ব, ঠিক আছে। সব বলার পরে আমরা ওই রকম আব্বুরে ফোন দেওয়ার পরে আমরা আর কি ডাক্তারকে ফোন দিই। ফোন দেওয়ার পরে ডাক্তার বলছে যে আচ্ছা আমি আসতেছি। ওই সময় রাত 1:07, ঠিক আছে। আমার আর কি ওই সময়টা আর কি দেখা রাখছিলাম এইটাই যে আর কি বিষয়টা অন্যরকম ছিল, ঠিক আছে লিগা আর কি দেখা রাখলাম সময়টা। পরে 1:07 ওই সময় পরে আব্বুরে ফোন দেওয়ার পরে ডাক্তারে ফোন দিয়া পরে আর কি বলতেছি আব্বু তাইতে আছে। পরে আর কি ওই গাবির আর কি ইট ঠিক করতেছি, দেখতেছি যে কীভাবে ভালো হয় এসব দেখার পরে পরে আব্বু আব্বার কি বাসা থেকে মসজিদ থেকে রওনা দিছে। মসজিদ থেকে রওনা দেওয়ার পরে আব্বুর মসজিদ একটা রাস্তার সাইডেই, ঠিক আছে, রাস্তার সাইড থেকে কিছুক্ষণ আগানোর পরে একটা বড় একটা চক, ওই চক হইলো আর কি, চক কোনাকুনি আইলে বাড়িতে আর কি আসতে 15-20 মিনিট সময় লাগে, তাড়াতাড়ি আসা যায়। আর যদি রাস্তা করে আসে তাহলে দেখা যায় যে অনেক সময় লাগবে। এখন ভাবছে যে ইমার্জেন্সি যেহেতু যাইতে হবে তাহলে আমি চক কোনাকুনি জায়গা, ঠিক আছে, চক কোনাকুনি একটা রাস্তা আছে ওই দিক দা আগাইছে, কিছুটা পথ আগাইছে, আগানোর পরে দেখে যেন চকের মাঝে 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 একটা তাল গাছ আছে, ঠিক আছে, এক এক জায়গায় এক একটা তাল গাছ ছড়ানো। পরে একটা তাল গাছের গোড়ে দেখে যেন একটা বিড়াল আর কি মেও মেও করতেছে, ঠিক আছে, আর কি ঘুরতেছে তাল গাছের সাইড দিয়ে আর ডাকতেছে। পরে আব্বু ভাবলো যে এত রাত্রে একটা বিড়াল আর কি এরকম মেও মেও করতেছে বা এটা কি সমস্যা, ঠিক আছে, কতক্ষণ আর কি একটু দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে। আবার হাতে একটা চসলেট ছিল, ওই দাদা আর কি লাইট দিয়ে ফলো করলো। পরে আবার ভাবলো যে না, আশেপাশে তো বাড়ি আছে, তাহলে এটা এই জায়গায় থাকা স্বাভাবিক, ঠিক আছে, তা আর কিছু ভাবলো না, আগান দল সামনে, আবার যেহেতু বাড়িতে ইমার্জেন্সি আসতে হবে তাড়াতাড়ি আয় পড়লো, ঠিক আছে, আগাইতেছে বিড়ালটা কাছ থেকে আস্তে আস্তে আব্বুর পিছে নিল, ঠিক আছে, আব্বু আগাইতেছে, ওইটাও আগাইতেছে আর পিছে থেকে আর কি ডাকতেছে। যেই সময় ওই চার্জার লাইটটা ছিল আপনার লোহা বা স্টিল জাতীয় এরকম, ওটা যখন সামনে ধরে ওই সময় আর কি বিড়ালটা আগাইতেছে আর কি অনেক বড় বড় কাঁদ দিয়ে আগাইতেছে, ঠিক আছে, আর যেই সময় আবার লাইটটা আবার পিছনে নেয় ওই সময় আবার চলে যায়, ঠিক আছে, হঠাৎ করে আর কি দেখা যেন বিড়ালটা আর কি সামনে, ঠিক আছে, এই আব্বু আর কি একটু অন্যরকম হয়ে গেল, যে আসলে বিড়ালটা দেখলাম পিছনে, এখন দেখতেছি আবার সামনে, ঠিক আছে। পরে এইসব দেখার পরে পরে কিছুক্ষণ আবার আগাইতেছে, আগানোর পরে দেখা যেন একটা কুকুর খেউ খেউ করতেছে। পরে তো আর কি বলতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে যাইতেছে, ঠিক আছে। পরে আর কি আব্বু যেহেতু ইমাম সাহেব, পরে আর কি বলতেছে যে আর কি যেই সুরা দোয়া কালাম পারে ওই সব পড়তেছে আর আগাইতেছে, আগে যেই আর কি হাড়ার যেই গতি ছিল তার থেকে গতি আরও বাড়াই দিছে, যে আমার তো আর কি অবস্থা খারাপ হয়ে যাইতেছে, যে আর কি আমার ভূতে পাইছে, ঠিক আছে, এইসব ভাইবা আর কি আগাইতেছে জোরে জোরে, তাড়াতাড়ি হাইটে আগাইতেছে, আগাইতে যেই আগে যেই কোনাকুনি পথটা ধরছিল ওইটা রাইখা আর কি যেইটা আর কি বাড়ি মানুষের বসত বাড়ি যেই জায়গায় ওই দিক দিয়ে যাওয়া যায় ওই দিক দিয়ে আর কি হাঁটা ধরলো, যে আমার যেহেতু পিছনে ভূত আছে, ঠিক আছে। তারপরে আটতাছে আটার পরে বাড়িতে আসলো, আসার পরে আমাদের সাথে কোনো কথা নাই, কথা বলে না, ঠিক আছে। আসার পরে দেখি যে আর কি একটা পাতিল নিয়ে পাতিলের ভিতরে গরম আর কি পানি নিয়ে গরম করতেছে পানি। আম্মু জিজ্ঞাসা যে তোমার কি হয়েছে, তুমি এত রাত্রে আয়া হঠাৎ করে আর কি পানি গরম করতেছো কেন? পরে তুমি কথা বলো না, আমি আগে গোসল করি, ঠিক আছে। পরে গোসল করলো, গোসল করার পরে আমাদের আর কি সব কিছু এই বিষয়টা বললো, ঠিক আছে। এই ছিল আমার দ্বিতীয় কাহিনী, ঠিক আছে। তৃতীয় কাহিনী যেটা, সেটা হলো আমার এক বন্ধু মাদ্রাসা থেকে ঘটে, ঠিক আছে। বন্ধুর নাম ছিল আবু রায়হান, ঠিক আছে। হঠাৎ আমার ক্লাসের ভিতরে 95-97 জন ছাত্র থাকতো অল টাইম, ঠিক আছে, 95 জন ছাত্র। পরে ওই সময় আমি ক্লাসে আইতাম, আমি আবার মসজিদে থাকতাম, তো মাদ্রাসায় আর কি রাত্রে থাকতাম না। হঠাৎ করে আর কি বলতেছে ক্লাসের ভিতরে সবসময় আর কি অনেক আলোচনা চলতেছে, যে ওই নাকি যেতে যায় ওই জায়গায় সাপ দেখে বা ওর সাথে যারা যায় এরাও দেখে, ঠিক আছে। আমি একটু আর কি হাস্যকর ভাবলাম যে না আসলে এই জিনিসটা এরকম কিভাবে, ঠিক আছে। পরে মাদ্রাসায় বড় একটা গের আছে, ঠিক আছে, গেরের পারে ঘুরতে যায় বন্ধুরা। পরে ওর ঘুরতে যাওয়ার পরে যায় দেখেছেন আর কি ওর কাছে থেকে একটা সাপ যাইতেছে, ঠিক আছে। পরে বন্ধুরা দুষ্টামি করে কয় এই যে তোর সেই সাপ, পরে আর কি এটারে মাইরা ফালায়, ঠিক আছে। মাইরা ফালানোর পরে দ্বিতীয় দিন আমার মাদ্রাসার পাশে একটা বাজার আছে, সুরমন্দি বাজার, ওই জায়গায় আমি পাঞ্জাবি বানাইতে দেই, ঠিক আছে, পাঞ্জাবি বানাইতে যেহেতু দেই, ঠিক আছে, ওইটার বাজারে যাওয়ার একটা রাস্তা আছে, খ্যাত দিয়ে যাওয়া যায়, আর একটা হইলো আমি রাস্তা দিয়ে যাওয়া যায় বা গাড়িতে যাওয়া যায়, ঠিক আছে। আমি ভাবলাম যে রাস্তার পথটা অনেক দূরত্ব, তাহলে আমি চক কোনাকুনি জায়গা, ঠিক আছে। পরে হ্যাপার আর কি ওই আবু রায়হান যেই আবার ওই মসজিদে থাকে, ওই বাজার মসজিদে, সুরমন্দি বাজার মসজিদে থাকে, পরে ওরে বলতেছে যে বন্ধু আজকে তোর সাথে আমি যাম, ঠিক আছে? পরে আচ্ছা আপনি গেলে তাহলে ভালো হইবে, দুইজন একসাথে কথা বলতে বলতে যাইলাম গা, ঠিক আছে? এই উদ্দেশ্যে পরে আমরা মাঝে সাথে দুইজন একসাথে বাইর হই ওই আর কি খ্যাত কোনাগুনি, ঠিক আছে? পরে বের হওয়ার পরে কিছুটা পথ আগাই, আগানোর পরে আর কিছুটা পথ আগাই রাস্তা আর কি খ্যাতের মাঝ মাঝ বরাবর যাওয়ার পরে দেখি কি যেটা দেখলাম আর দুই একটা পাও আগাইলো দ্বিতীয় পাও উড়াইবে এই সময় আমি তার পিছনে, ঠিক আছে? ওই সময় দেখলাম যে তার দুই পার ফাঁক দিয়ে একটা সাপ বের হইতেছে, ঠিক আছে? আমি তো অবাক হয়ে গেছি, ঠিক আছে? আমি থমকে দাঁড়াইছি, জায়গায় দাঁড়াই গেছি গা, যে এইসব কি, ঠিক আছে? আমি কই ভাই ভাই সাপ, পরে কইতেছে কি বলেন সাপ, আমি কই হা, পরে তাকাই দেখছে এও সাপ আর কি, এও দেখছে যে সাপটা যাইতেছে, পরে বলার পরে দেখার পরে পরে আমি কইতেছি যে বড় বড় ইয়ে মাটির দলা আছে চাঙ্গা, পরে আমি কই কি এটা চাঙ্গা দিয়া মাইরা হলাই, ঠিক আছে? সে কইতেছে না এটা মাইরো না, ঠিক আছে? এটা মাইরো না, এটা অন্যরকম একটা বিষয় আমার লাগে ঘটতেছে। আমি কই এটা আবার কি, হে আবার কইছে আবার হুজুর, আমি আবার এর কথা মানার চেষ্টা করলাম, পরে আবার কইলাম আচ্ছা তাই মানো না, আবার ওইটা আমার কাছে একটু আনিজি লাগছে যে এর পার ভিতর থেকে বাইর হয়েছে, ঠিক আছে? পরে কইলাম ভাই আসলে কাহিনীটা কি, পরে কইতেছে ভাই আমার লাগে তো গত এক সপ্তাহ ধরে এইরকম কাহিনী হইতেছে যে তাই যায় ওই জায়গায় সাপ দেখতে পাই। আমি তো অবাক হয়ে আছি, আমি আর কি বিশ্বাস করতে পারতাছি না, আবার এই সব এই কেবল দেখলাম তার জন্য আবার বিশ্বাসও করি, ঠিক আছে? পরে কিছুটা পথ আগাইলাম, পরে আর কি কইল যে আমি তো গতকালকে আসরে নামাজ পড়বো মসজিদে ঢুকতেছি, উজু করছি, ঠিক আছে? কেবল উজু করছি মসজিদে ঢুকতেছি, ডান পাও মসজিদে দিছি, বাম পাও আর কি বাম পাও খুলমু, ঠিক আছে? এর মধ্যে দেখে যেই বাম পাওয়ার জোতাটা খুলছি জোতার ভিতরে একটা সাপ, ঠিক আছে? এই সব দেখে তো আর কি অনেক অবাক হয়ে আছে। পরে এর পরের দিনকে আবার সাপে একটা কামড় দিছে, তারে কামড় দেওয়ার পরে পরে বড় হুজুরের কাছে মাদ্রাসা আসলো, বড় হুজুরের কাছে বলছে হুজুর আমার তো এরকম এরকম সমস্যা কি বা আমার কি করতে পারি, ঠিক আছে? বড় হুজুরে বলছে, বড় হুজুরে বলতেছে যে না আসলে তোমার তো জিনের সমস্যা, তোমার জিনের সমস্যা, তুমি কালকে সকালবেলা বাড়িতে যাওয়া, আর বাড়ি এসে মমিন সিং ভাবছে যে মাদারপুর থেকে আর কি অনেক সময় লাগবে, তাহলে বিকালের টাইমটায় না যাওয়াই ভালো, ঠিক আছে? ছাত্র মানুষ, পরে কইতেছে তুমি কালকে সকালে ছুটি নিয়ে সকালে যাওয়া, ঠিক আছে? হ্যাঁ তো ভাবছে যে আচ্ছা সকালে যামুগা, তাহলে ওই যে মসজিদে থাকে ওই মসজিদে যা সব ব্যাগ যা কিছু আছে ওই সব গোছ গাছ আর কি ক্লিয়ার করে রাখছে যে রেডি করে রাখছে যে বাড়িতে যাইব। পরে ওই সকালবেলায় মক্তব পড়ানোর পরে আর কি মাদ্রাসাতে আইসে হুজুরে বলছে, হুজুরে একটা আর কি লিখতে হয়, দরখাস্ত লিখতে হয় মাদ্রাসা থেকে ছুটি নেওয়ার জন্য। পরে দরখাস্ত লিখছে, হুজুরে সাইন দিয়েছে, সাইন দিয়া একটু ঝাড়াই দিছে যে আচ্ছা যাও আর তাড়াতাড়ি আইসা পুরো, ঠিক আছে? এইসব বইলা হুজুরে ছুটি দিয়ে দিছে। পরে মাদ্রাসা থেকে মাদ্রাসা তিনটা গেট আছে, গেট থেকে বাইর হয়েছে, বাইর হওয়ার পরে দুই মিনিট পরে বড় হুজুরে ফোন দিছে, হুজুর আমি তো বাড়িতে বসছি কেবল। হুজুরে তো হইন অবাক হয়ে আছে যে এই কেবল আর কি ছুটি দিলাম আর এখন বাড়িতে গেছে গা, আর কি অনেক অন্যরকম না, এত দূরের পথ, প্রায় গাড়িতে যাইতে আপনার 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? হুজুরে অনেক অবাক হয়ে আছে। পরে আবার ভাবলো যে হুজুরের সাথে তো আর কি মিথ্যা কথা বলবো না, পরে আর পরে আর ভাইয়ার কাছে দিছে, আর ভাইয়ার সাথে কথা বলছে, আম্মুর সাথে কথা বলছে, সবার সাথে কথা বলার পরে পরে বুঝতে পারলো যে না আসলে ওই যে তার সাথে যেই জিনটা ছিল এই জিনে আর কি এইরকম কাহিনীটা করছে, ঠিক আছে? এটা ছিল আমার তৃতীয় কাহিনী। এখন আমি আমার শেষ ঘটনা বলতেছি, এটা আমার মাদ্রাসার লাইফে ঘটে যাওয়া ঘটনাটা। আমার মাদ্রাসার পক্ষ থেকে আর কি রাত্রে পাহারার একটা নিয়ম করা আছে, যা 6টা থেকে 1টা পর্যন্ত একটা গ্রুপে পাহারা দেওয়া হয়, আর একটা হচ্ছে 1টা থেকে 6টা পর্যন্ত আর কি সকাল 6টা পর্যন্ত একটা পাহারা দেওয়া হয়, এরকম নিয়ম করা আছে। পরে আর কি হুজুরা নিয়ম করে দিছে, তরতিব করে দিছে। পরে বলতেছে যে আমার বলতেছে ওমর ফারুক তোমার তো কালকে শেষ রাতে তোমার পাহারা, তুমি কি প্রস্তুত আছো কিনা? আমি বলছি হ্যাঁ হুজুর আমি রাজি আছি, আমি আর কি রেডি আছি, প্রস্তুত আছি, ঠিক আছে? পরে এরপর হুজুর বলতেছে আচ্ছা তুমি কালকে পাহারা দিবা। এরপর আমার আমার সাথে যে পাহারা দিবে বন্ধু ওরে বইলা দিছে আমার একই ক্লাসে পড়ে, পরে ওরে বইলা দিছে, ওরে বইলা দেওয়ার পরে আমরা দুইজনে একলাগে প্রস্তুতি নিলাম। আর মাঝে সাহেব আর কি যারা বন্ধুরা একলাগে পাহারা দেয় ওই সময় দেখা যায় যে আমরা রাত্রে কিছু খাওয়ার আয়োজন করি, মুড়ি বা লুডুস এইসব বিষয়। ঠিক আছে, ওই দিনকে আমরা লুডুস আর মুড়ি দুইটাই ই করি, লুডুসটা রান্না করে রাখি, জানি আমরা শেষ রাতে খাইতে পারি। ঠিক আছে, আর আর মুড়িটাও পরে আর কি চানাচুর এইসব আইনে রাখি যা শেষ রাতে খাইতে পারি। পরে দুজনে পাহাড়াতে আর কি আসলাম একটা বাজে, তাহাজ্জুদ নামাজ পড়লাম। তাহাজ্জুদ নামাজের পরে আর কি কিছুটা কিতাব পড়া বাকি ছিল, কিতাব পড়লাম, পরে লেখা বাকি ছিল লেখলাম, লেখার পরে পাহারা দিতেছি ঠিক ওই রকমভাবে। পরে হঠাৎ করে আর কি একটা বন্ধু আছে ও আর কি চিকুর দৌড়লো। ঠিক আছে, চিকুর দৌড়লো আর হলো কি মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র থাকে, প্রায় 400-500 ছাত্র মাদ্রাসাতে থাকে। পরে ও আর কি বিছনা থেকে দেখে যে 2-3 হাত উপরে আর কি ভাইসা উইরা যাইতেছে গা। ঠিক আছে, ওই সব যেই সময় যাইতেছে ওই সময় আবার ঘুম ভাঙে আছে, ঘুম ভাঙে যাওয়ার পরে আর কি ও ওই আর কি যে উপরে আছে এই শব্দে খেয়ে ও আর কি মাথা নষ্ট হয়ে আছে, চিকুর দেওয়ারছে। পরে যেই চিকুরের ওর শব্দে পুরা নিচে যারা আছে আর কি ঘুমে যারা আছে সবাই আর কি চিকুর দিছে একসাথে। চিকুর দেওয়ার পরে পরে আর কি দেখতেছে যেন ও উড়তেছে। ঠিক আছে, এইসব দেওয়ার পরে চিকুর দিছে। হ্যাঁ, ওই রকম ভাবে মাদ্রাসার দ্বিতীয় তলা যারা আছে দ্বিতীয় তলার সবাই চিকুর দিছে। পরে তৃতীয় তলা আছে যারা এরা অনেক আর কি জোরে চিকুর দিছে, সবাই আর কি পুরো মাদ্রাসার যারা আছে সবাই একটা চিৎকার দেওয়াচ্ছে। ঠিক আছে, পরে আমরা তো আর কি গার্ডে ছিলাম, আমরা ভয়ে শেষ। ঠিক আছে, আমরা ভাবছি যে না আসলে আমরা এই জায়গায় গার্ড থাকতে মাদ্রাসার ভিতরে কে গেল বা কে যায় কোন ক্ষতি করে আলাইছে আমরা তো চিন্তা শেষ, বা বড় হুজুরের কাছে আমাদের কৈফত দিতে হইবে বা মাদ্রাসা একটা ক্ষতি হয়ে গেলে এইসব তো আমাদের রাতের দায়িত্ব ছিল আমাদের উপরে। পরে আমরা অনেক চিন্তা পড়ে গেছি গা। পরে বড় হুজুরের বাসা থেকে বাইরে এসে বাইরে বলতেছে যে কি হয়েছে তোমার এই যে এত চিকুর দিল কেন বা কি হয়েছে। পরে আমি বলতেছি হুজুর আমরা তো এই জায়গায় ছিলাম, গেটেই ছিলাম, কেউ ভিতরে ঢুকতেও পারে নাই বা বাইরেতে পারে নাই, আমরা ওইদিকে যাই নাই। ঠিক আছে, পরে হুজুরে দৌড়ে গেল। যাওয়ার পরে আর কি হুজুরে বলতেছে দুই তলা থেকে কার জানি আর কি নিয়ে যাইতেছে আর কি। এইসব বলার পরে আমি আর কি যেই সময় শুনছি যে আর কি ওরে নিয়ে যাইতেছে এই সময় আমি ভাবতে পারছি যে আসলে জিনে ওরে নিয়ে যাইতেছে। পরে আমি আর কি এইসব দেখার অনেক ইচ্ছা ছিল যে এইসব আমার রিয়েল ভাবে দেখবো আর কি নিজের চোখে। পরে বন্ধুরে কইলাম বন্ধু তুই থাক আমি একটু যা দেখে আসি। ঠিক আছে, ও আরে রাইখা আমি সরাসরি আর কি দৌড়ে দুই তলা গেলাম গা। যায় দেখি যে আর কি মাদ্রাসাটা মসজিদটা নতুন ছিল, মাঝে মাঝে কিছু গিরিল লাগাইছে বা গিরিলের উপরে কিছু অংশ আছে ফাঁকা, ওই সবটা লাগায় নাই। ঠিক আছে, এরকম একটা অবস্থা, বা একটা কাপড় দিয়ে ঢাইকে রাখছে জানি বাতাস বা বৃষ্টি না ঢুকতে পারে ভিতরে, এরকম সিস্টেমের। পরে পরে আমি আগাইতেছি, আগায় দেখতেছি যে আর কি হইতেছে কাহিনীটা। ঠিক আছে, পরে আর কি ওর পাওয়াটা ভিতরে প্রায় গেরা পর্যন্ত আর কি বাইরে সাইডে গেছে গা। ঠিক আছে, গ্রিলের বাইরে নিয়ে যাইতেছিল। পরে হুজুরে বলতেছে যে ওরে তো নিয়ে যাইবে, তুই ওর থাকতে থাকতে তাই না তাড়াতাড়ি বাইর করো। ঠিক আছে, তারপরে সাথে থাকতে থাকতেই পরে আর কি তাই না বাইর করে, বাইর করার পরে পরে আর কি জিগা যেন তোমার কি হয়েছে বা কেমন হয়েছে কেমন লাগছে। পরে এইরকম কইলো, পরে হুজুর আমার তো আরো এই যে আগে থেকে এইরকম ফলো করতো, আমি যেই সময় ওই মাদ্রাসায় পড়াশোনা করতাম ওই বাসতলায় যেই সময় আর কি ক্লাস হয় ওই সময় আমি অনেক জোরে জোরে পড়তাম, এইসব নাকি ওর কাছে ভাল লাগতো। ঠিক আছে, এইসব আমার আগেই ফকিরে বলছিল। পরে আমি আর কি হেই আর কি আমার লগে থেকে যায় নাই, পরে আর কি এখন আমার নিয়ে যাইতে চাইছিল, পরে আমি ভয় পাইছি।
ওমর ফারুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং স্টোরিগুলো বলার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও দেখা হলে আপনার কাছ থেকে অন্যান্য স্টোরিগুলো আমরা শুনব। এতক্ষণ ধরে আমরা ওমর ফারুকের কাছ থেকে তার জীবনের কিছু ভৌতিক ঘটনা শুনছিলাম। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর যখন ফিরে আসবো আপনাদের পাঠানো কিছু কমেন্টস এবং সঙ্গে আমাদের এ পর্বের সর্বশেষ গেস্টকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro. Eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shape. Spicy seasoning a twist hello prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro. Eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shape. Spicy seasoning a twist hello prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে একযোগে আপনারা শুনছেন আজকের ভূত স্টুডিও। আমি আর যে উদয় আছি আপনার সাথে। আমাদের সাথে দুজন অতিথি ইতিমধ্যে যুক্ত হয়েছিলেন, আজকে সর্বশেষ যিনি যুক্ত হয়েছেন তার সাথে কথা বলবার আগে আপনাদের পাঠানো কিছু চমৎকার কমেন্ট পড়ে নিতে চাই। যেমনটা আমাদের সাথে জয়েন করেছেন, এটি নাম হচ্ছে মিনারা, তিনি লিখেছেন গাজীপুর থেকে, উদয় ভাই আপনার অনুষ্ঠান আমার বরাবরই ভালো লাগে, আজকের এপিসোডটা ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ। আমাদের সাথে জয়েন করেছেন চট্টগ্রাম থেকে, পাথরঘাটা থেকে আমাদের বন্ধু, নাম হচ্ছে লামিয়া, উদয় আমার খুব ভালো লাগে তোমার ফেসবুকের অনুষ্ঠানগুলো, আজকে থেকে রেডিওতে শুনতে পাচ্ছি, ধন্যবাদ। রেডিওটা জাগো এফএম এ, আচ্ছা জাগো এফএম এর এই রেডিওটা যেহেতু চলছে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লামিয়া আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে, অনেক ধন্যবাদ যে আপনি আমাদের পুরনো ভিউয়ার্স বাট এখন থেকে অডিয়েন্স হয়ে গেলেন, এখন থেকে রেডিওতে থাকবেন। অ্যান্ড জয়েন করছেন ইসরাত জাহান, বলছে অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয়েন করছেন শিশির, খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান শুনতে। এদিকে জয়েন করেছেন মিনারা, তিনি বলছেন চট্টগ্রাম জিএসসির মোড় থেকে আমার ভালো লাগে, আচ্ছা। যুক্ত রয়েছেন বেলি, আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি বলছেন যে তার কাছে কিছু স্টোরি আছে সেগুলো তিনি বলতে চান, তিনি ঢাকার মগবাজারে থাকেন, স্টোরিগুলো বলতে চান। ওকে, যেটা করতে হবে বেলি, আপনি যদি স্টোরি বলতে চান রেডিওতে এসে, তাহলে আপনাকে আপনার নিজের মোবাইলের মেসেজ ফ্রেন্ড যেতে হবে, গিয়ে টাইপ করতে হবে শুরুতে আরবিএস স্পেস নিজের নাম, নিজের লোকেশন, নিজের প্রফেশন। প্রথমে তো আরবিএস স্পেস দিয়ে নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে, রাইট? সো এখন আমরা যেটা করব, আজকের এপিসোডের সর্বশেষ যে গেস্ট তার সাথে পরিচিত হব এবং আপনাদেরকে বলবো যারা আগামী পর্বে আসতে চান তারা ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলেন, যাতে নেক্সট উইকে আরো নতুন নতুন বন্ধুদের নিয়ে আসতে পারি। ছেলে মেয়ে পুরুষ নারী, স্টুডেন্ট, পেশাজীবী মানুষ, ব্যবসায়ী, গৃহিণী, যে কেউ এখানে আসতে পারেন। নিয়মটা সবার জন্য সমান, আপনার খালি নিজের মোবাইল থেকে একটা এসএমএস করতে হবে যাতে আমরা বুঝতে পারি যে আপনার কাছে স্টোরি আছে। আপনার কাছে যদি মিনিমাম তিনটার স্টোরি থাকে, তিনটা চারটা পাঁচটা ঘটনা যদি থাকে, অর্থাৎ দুইয়ের অধিক ঘটনা যদি থাকে যেগুলো ভৌতিক বা প্যারানর্মাল, যেগুলো আপনি রেডিওতে এসে বলতে চান এবং আপনার মনে হয় যে হ্যাঁ স্টোরিগুলো শুনতে মানুষ মজা পাবে এবং ইটস ভেরি ইন্টারেস্টিং, হতে পারে সেটা আপনার সাথে ঘটে যাওয়া, আবার এমন হতে পারে যে আপনার সাথে ঘটে নাই কিন্তু আপনি কালেক্ট করেছেন, এই ঘটনাগুলো যদি আপনি রেডিওতে এসে বলতে চান তাহলে আপনার নিজের মোবাইলের রিসেপশনে চলে যাবেন, গেট অ্যাপ করে ফেলবেন আরবিএস স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। তো রাইট নাও আমরা আমাদের আজকের এপিসোডের শেষ গেস্টের সাথে এখন কথা বলবো। কি নাম ভাই আপনার?
ভাই আমার নাম আব্দুল্লাহ মামুন।
মামুন, একটু জোরে কথা বলতে হবে মামুন, কোথেকে আসছো?
ঢাকা 100 ফিট।
ঢাকা 100 ফিট থেকে কি করো তুমি?
বর্তমানে একটি ওয়ার্কশপে
কাজ করতেছো? ওকে, ওয়ার্কশপে কাজ করে মামুন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে তার জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা বলার জন্য। আমরা এখন একের পর এক ঘটনা শুনবো মামুনের কাছ থেকে, ননস্টপ ঘটনা যেটাকে বলে। মামুন শুনি।
জি ভাই, এখন আমি আমার প্রথম ঘটনাটি শুরু করতেছি। এটা হলো যখন আমি মাদ্রাসায় পড়তাম, আজ থেকে প্রায় আরো 2-2.5 বছর আগে।
আচ্ছা,
এই ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের সাথে, নাম সিফাত। আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর, ফরিদপুর আকটেরচর মাদ্রাসায় আমরা পড়তাম। ওই মাদ্রাসায় আরো 2 বছর আগে আমি, সিফাত আর ওমর ফারুক আর হাসান, আমরা চারজন ছিলাম বেস্ট ফ্রেন্ড। তো সবাই আমরা চারজন একই সাথে থাকতাম, একই সাথে খেলাধুলা করতাম, নামাজেও দাঁড়ালে চারজন একই কাতারে দাঁড়াইতাম পাশাপাশি। তো এমনই এক সময় যে আমরা চারজন মাগরিবের পর নামাজ শেষ করে প্রতিদিন এক একটা আমল করতাম। ওই দিন যখন হাসান আর ওমর ফারুক বের হয়ে যায় তখন আমি আর সিফাত ছিলাম। সিফাতকে বললাম সিফাত বের হবি না, সিফাত বললো না আমি একটু পরে বের হই, আমি আর একটু আমল করব। আমি বের হয়ে গেছি, তখন মাগরিবের নামাজের পর বেশ কিছু সময় পার হয়ে গেছে। তারপর যখন সিফাত দেখি আসতেছে না, 10-15 মিনিট হয়ে যায়, 20 মিনিট হয়ে যায়, আসে না। তারপর আমি আমার কক্ষ থেকে বের হলাম, বের হয়ে এসে হুজুরকে জিনিসটা বললাম যে হুজুর সিফাত তো আমাদের সাথে নামাজ পড়ছে, ও তো বের হয়ে এখনো ক্লাসে আসে নাই। হুজুর বলল কি বলো, সিফাত তো এত দেরি করে না কখনো। তারপরে হুজুর যে সিসি ক্যামেরা ছিল আমাদের মাদ্রাসার, আর মাদ্রাসার যে এরিয়া ওই এরিয়া আমরা পুরোটা খুঁজে দেখেছি, আমরা 5-6 জন কোথাও নেই। আর যে এরিয়ার মধ্যে যে বাউন্ডারি দেওয়া ছিল ওইগুলা দেওয়াল টপকে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, ওইখানটা দেওয়ালটা অনেক উঁচু। আর মেইন গেটে দারোয়ান থাকে, দারোয়ানকেও জিজ্ঞাসা করলাম, দারোয়ান বলে না সিফাত তো এদিকে আসে নাই। তারপরে যখন হুজুরকে আমরা জিনিসটা বললাম, হুজুর বলল দাঁড়াও সিসি ক্যামেরায় তো মাদ্রাসার প্রথম দিকটা দেখা যায়, আর যে মসজিদ মসজিদের গেটটাও দেখা যায়। তো ওইখান থেকে হুজুর ক্যামেরায় চেক দিল, চেক করে দেখে যে সিফাত বাইরেই বের হয় নাই। আমি বের হয়েছি দেখা যাইতেছে, আরও যারা যারা বের হয়েছে সবাইকে দেখা যাইতেছে, কিন্তু সিফাত বের হয়েছে কি না এটা দেখাই যায় না। তারপর আমরা এই মসজিদের ভিতরে গিয়ে, মসজিদ ছিল তিনতলা, এই তিনতলায় আমরা পুরোটা খুঁজলাম, কোথাও নেই সিফাত। তারপরে প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর আব্বু আম্মুকে ফোন দিয়ে জানা হলো যে সিফাত কি বাড়িতে গেছে কিনা। ওর আম্মু এখান থেকে কান্না করে দিছে, না সিফাত তো এখানে আসে নাই, সিফাত যাইব কই। তারপর আসলো, আয়েশা সিফাতকে তারা সবাই খুঁজলো, কান্না করতেছে। ওদিকে বড় হুজুর যখন এই জিনিসটা জানতে পারে, তখন রাতে আর কিছুই করে নাই, ওকে শুধু খোঁজাখুঁজি করা হয়েছে। তারপর দিন সকালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ফরিদপুর মেইন টাউনে এক হুজুরের কাছে, বড় এক আলেম, তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে যাওয়ার পর তার আম্মু বলছে যে এরকম এরকম সমস্যা, তার ছেলে হারাই গেছে। বড় হুজুর পুরো ঘটনাটা তাকে খুলে বলল। আর বড় হুজুর যখন ঘটনা বলল, তখন সে বলল যে হ্যাঁ আমি জানি সিফাত এরকম এরকম হারাইছে, ওর বাড়ি হলো তোমাদের মাদ্রাসার থেকে 10-15 মিনিটের দূরত্বেই। এটা শুনে তো সিফাতের আম্মু অবাক হয়ে তাকাই আছে শুধু, যে সে জানলো কিভাবে। আর বলে ওদের বাড়ির পাশে একটা বড় বট গাছ আছে, এটা সিফাতের আম্মু বলে হ্যাঁ আছে, বলে ওই বট গাছে কিছু জিন বসবাস করে, তারা ক্ষতি করছে এই। আর ওইখান থেকে যে সিফাতকে যে নিয়ে গেছে, বললো যে সিফাতকে নিয়ে গেছে তারা 2 দিন পরে দিয়ে যাবে আর কি, বড় একটা এরিয়া দিয়ে দিল যে এরিয়ার মধ্যে ওকে পাওয়া যাবে। তখন একদিন কেটে যায়, তখন ওরা আর কেউ খুঁজে পায় না, সবাই খুঁজতেছে, ওর মামারা ছেলে সবাই খুঁজতেছে, ওরে ওর ফ্রেন্ড যারা ছিল ফেসবুকে ইউটিউবে সব জায়গায় খোঁজাখুঁজি চলতেছে যে সিফাত নামক একটা ছেলে হারাই গেছে, ওরা কেউ পাইলে এই নাম্বারে যোগাযোগ করেন। তখন হঠাৎ যখন আর কি কবিরা ওই হুজুর যখন বলছিল যে 2 দিন পরে পাওয়া যাবে, ঠিক ওই সময়ই একজন কল দিছে যে ভাইয়া এই নাম্বারটা তো আমি ফেসবুকে পাইছি, যেই ছবি আপনারা দিছিলেন ঠিক ওই রকমই একটা ছেলে তালতলা বাজার থেকে যাইতেছে, হাঁটতেছে আর বলতেছে আমি বাড়ি যাবো আমি বাড়ি যাবো। ছেলেটার অবস্থা বেশি ভালো না, একটু অস্বাভাবিকভাবে চলতেছিল। তখন ওর মামা দ্রুত বাইক নিয়ে সেখানে গেল আর কয়েকজন লোক নিয়ে। ওর মামা যাওয়ার পরেই ওর মামা ওর কাঁধে হাত দিছে, বলল কিরে ভাগনা এত দিন কইছিলি, এই কথা বলছে পরে ওই সিফাত অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে ওর মামার উপরে পড়ে গেছে। তারপরে ওকে তাড়াতাড়ি রুম ওর বাসায় নিয়ে আসা হলো, বাসায় নিয়ে আসলো সন্ধ্যার পরে, ওকে পাওয়া গেছে সন্ধ্যার পরে পাওয়া গেছে। তারপরে ওকে যখন বাসায় নিয়ে আসলো, তখন আমরা সবাই শুনলাম যে হ্যাঁ সিফাতকে এরকম এরকম পাওয়া গেছে। তারপর দিন আমরা সবাই গেলাম ওর বাড়িতে, আমাদের মাদ্রাসার যত ছাত্র ছিল সবাই গেলাম, আর হুজুরাও গেছে। হুজুরা যায় সিফাতকে জিজ্ঞাসা করলো যে কিরকম কেমনি কি, সিফাত কোনো কথাই বলে না, যে ও শুধু এইটুকুই বলে যে আমি মসজিদ থেকে বের হয়েছি, বের হওয়ার পরে কই গেছি শুধু জুতা পায়ে দিছে এটুকু মনে আছে, তারপরে কি হয়েছে না হয়েছে এটা ওর মনে নাই সঠিকভাবে। তারপরে যখন ওইগুলা বলতেছিল, তখন আমি বললাম তুই তো মসজিদ থেকে বের হস নাই, আমরা তো সবাই সিসি ক্যামেরায় চেক দেওয়া হয়েছে। ও বললো না আমি বের হয়েছি আমার মনে আছে। তারপরে ঘটনা এরকমভাবে কিছুদিন চলার পর ও আবার মাদ্রাসায় আসলো, যখন একটু সুস্থ হলো। মাদ্রাসায় আসার পরে মাসখানেক ভালোই ছিল। তারপর হঠাৎ একদিন ফজরের প্রায় ঘন্টাখানেক আগে ও দেখলাম যে আর কি আমারও ঘুম ভাঙছে, যখন দরজা খুললো শব্দে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি তাকাইছি, তাকানোর পরে দেখি যে ওর হাতে একটা ব্রাশ, আমি দূর থেকেও চিনতে পারছি যে হ্যাঁ এটা ওর ব্রাশই, ওর ব্রাশটা নিয়ে ও বের হইলো। বের হওয়ার পরে আর আসে না, বাইরে আসে না, ভিতরে আসে না, বাইরে যে গেছে আর ভিতরে আসতেছে না। তারপরে যখন আমি একটু খোঁজাখুঁজি করলাম, বের হইলাম, দেখি ও ওজুখানার দিকেও নাই, ইস্তেঞ্জাও যায় নাই, ওকে খুঁজে আর পাইতেছি না। তখন আবারও হুজুরকে ডাক দিছি আর আমার ফ্রেন্ড যারা ছিল তাদের সবাইকে বললাম যে সিফাতরে তো আবারও পাইতেছি না। তখন হাসান আর ওমর ফারুক বলল যে ও সম্ভবত পুকুর পাড়ে গেছে। ওই বলছিল যে ওর ভাল লাগতেছে না, কালকে রাত্রে ও পুকুর পাড়ে যেতে চাইছিল ঘুরতে, ওই জায়গায় গেলে নাকি ওর একটু ভাল লাগবে, হয়তো বা ওই জায়গায় গেছে। তারপর আমি সিফাত হাসান, আমি ওমর ফারুক হাসান এই তিনজন গেলাম ওই জায়গায়। যাওয়ার পরে দেখি ওইখানেও নাই, ওরে তো আবারও খুঁজতেছি আবারও খুঁজতেছি। তারপর আম্মু আর বড় হুজুর আবার ওই হুজুরের কাছে গেছে, ওই আলেমের কাছে গেছে। যাওয়ার পরে ওই আলেম বলতেছে ওরা আবারও মাদ্রাসায় দেওয়াটা ঠিক হয় নাই তোমাদের, যেহেতু একবার একটা ঘটনা হয়েছে। তারপর আম্মু বলল না ওরে তো মাদ্রাসায় পড়ামু, এটা আমার অনেক একটা বড় একটা আশা যে ওরা আমি মাদ্রাসায় পড়ায় হাফেজ বানামু। তখন ওই একুশ পাড়ার হাফেজ তখন বলল যে ওরে সমস্যা নেই, এবার নিছে এবার ও দিয়ে যাবে, তবে এবার একটু দেরি হবে চার পাঁচ দিন পর। তাই যখন হুজুর এই কথা বলল তখন কেউ আর অত একটা গুরুত্ব দেয় না, যে হুজুর যখন বলছে গতবার দিয়ে যাবে দিয়ে গেছে, এবারও বলছে দিয়ে যাবে অবশ্য, কিন্তু এবার চার দিন হয়ে যায়, পাঁচ দিন হয়ে যায়, পাঁচ দিনের দিনও দিয়ে যায় না। তারপর আবারও হুজুরের কাছে গেছে, বললো কি যে হুজুর ওরে তো দিয়ে যায় না, ওরে তো পাইতেছি না কোনো জায়গায়। বলো ওরে দিয়ে গেছে গত রাত্রেই। কই? বলো যে তোমাকে ওই এলাকা দিয়ে দেখো আছে কোনো এক জায়গায়, গত রাত্রে দিয়ে গেছে আমার যতটুকু জানি। তারপরে পুরো এলাকা খুঁজলাম, খুঁজতে 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 সবাই খুঁজতেছি, ওর মামাতো ভাই যারা ছিল ফুফাতো ভাই সবাই খুঁজতেছি। খোঁজার পরে আমরা গেলাম থানার দিকে, যে তাহলে থানায় একবার পুলিশের কাছে যাই বলি এরকম এরকম। পরে যাইয়া পুলিশ বলতেছে যে আমরা তো এরকম কিছু তো পাইনি, তবে একটা ছেলেরে পাইছিলাম যে গত রাত্রে তাদের যে থানার যে ছাদ, ছাদের উপরে নাকি সে শুয়েছিল। তখন তারা বলে যে ওই ছেলে কই? বলতেছে আমাদের গেস্ট হাউসে আছে, এখন অজ্ঞান হয়ে আছে, গত রাত্রেই পাইছে, আজকে দুপুরের দিকে এখন অজ্ঞান। তারপরে নিয়ে আসা হইলো, হইয়া তারপরে ভালোভাবে ডাক্তার দেখানো হইলো। এখন যখন সুস্থ হয়েছে তখন ও আর মাদ্রাসায় আসতে চায় না, বলে আমি মাদ্রাসায় যাবো না। ওর আম্মুও একটু ভয়ের মধ্যে আছে, তার একটাই ছেলে, ওর যদি কিছু হয়ে যায় তখন ওর আম্মু কি করবো? তখন ওর আম্মু বলতেছে যে না তাহলে তোর আর মাদ্রাসায় যাওয়া লাগবো না। এরকম ভাবে ও মাদ্রাসার থেকে চলে গেল। তবে ব্রেন খুবই ভালো ছিল ওর। এটাই হলো আমার প্রথম ঘটনা যেটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া, আমার নিজের চোখে দেখা। দ্বিতীয় ঘটনাটা হলো যেটা আমার নিজের সাথে ঘটে গেছে। এই ঘটনাটা ওর সাথে যখন ঘটে তার ছয় মাস পর, ছয় সাত মাস পর আমার সাথে এই ঘটনাটা ঘটে, যে আমি রাস্তা দিয়ে আর কি, আমি মাদ্রাসায় যাওয়ার আগ থেকেই একটু বেশি সাহসী ছিলাম। যেমন কারোর সাথে অনেক সময় বলতাম যে আমার বেশি সাহস, কার বেশি সাহস, এটা পরীক্ষা করার জন্য আমাদের মাদ্রাসার পাশে আবার কবরস্থান ছিল, ওই কবরস্থানে আমরা রাত্রেবেলা যাইতাম। আর মাদ্রাসায় কয়েকজন লুকায় লুকায় ফোন ব্যবহার করতাম, তারা ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে আমার ওই জায়গার থেকে বলতেছে যে আজকে কার বেশি সাহস এটা দেখুন। আমি বলছি আমার থেকে বেশি সাহস এখন কেউ নাই এই মাদ্রাসায়। তখন ওরা বললো না তুই যদি কবরস্থানে যাই যদি কতক্ষণ থাইকে আসতে পারস তাইলে আমরা ভাবুম যে হ্যাঁ তোর সাহস আছে। তারপরে আমি বললাম তাহলে আমি যে কবরস্থানে যামু এটা তোরা বুঝবি কেমনে? কয় হাসানের মোবাইল নিয়ে যাবি, যাই ওই জায়গায় যে তুই ভিডিও করবি বা আমার নাম্বারে একটা ভিডিও কল দিবি। আচ্ছা যেই বাবা সেই কাজ, আমি চলে গেলাম আমার মোবাইল নিয়ে, যে ভিডিও করলাম। রাতের বারোটার দিকে গেছি, আড়াইটা পর্যন্ত ওই জায়গায় ছিলাম, ওই জায়গায় বসে খাওয়া দাওয়া করছি আমি। ওরা সবাই ভিডিও করে দেখছি, ওরা সবাই ভিডিও করে দেখাইলাম ওরে যে হ্যাঁ এই যে দেখ আমি গেছিলাম এরকম এরকম, পুরো কবরস্থান ওদেরকে ঘুরে দেখাইলাম। তারপর হঠাৎ হইলো কি যে একদিন আমি যখন রাত্রের বেলা হুজুর আমাকে পাঠাইছে যে আবদুল্লাহ যে তুমি একাল ডিম নিয়ে আসো, আমি যাইতেছি সবসময় আমি একাই যাই। যাওয়ার সময় একটা কাঠবাগান পাড়ি দিয়া তারপরে হইলো রাস্তায় উঠতে হয়, ওই কাঠবাগান পাড়ি দিয়ে আমরা যখন যাইতেছি আমি একা, তখন মনে হইতেছে পিছন থেকে কে যেন আমার সাথে আসতেছে বা হাঁটতেছে। আমি দুই তিনবার পিছনে তাকাইছি তবে কাউকে দেখি না। আর মেহেরগুনি বাগান ছিল, তাই একটু পরপর দেখতেছি কি যে আর কি মেহেরগুনির যে গোটা, ওই গোটাটা নিচে পরে শব্দ পাই, কিন্তু যখন পিছনে তাকাই গোটার যে বাকি অংশ সেটা দেখি না, কাঠের যে মোটা অংশটা ওটা নিচে দেখা যাইতেছে না, তবে উপর থেকে ওই গোল গোল যে ছোট অংশগুলা ওইগুলা পড়তেছে এগুলা দেখা যায়। ভাবলাম হয়তো বা একটু দূরে যায় পড়ছি এই। তারপরে যখন আরো কিছু দূর গেলাম, দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর ডিম নিয়ে যখন আসতেছি তখন হঠাৎ আমার সাইডে আতা ফল পড়লো দুইটা, কে যেন আমাকে ঢিল মারছে মনে হইতেছে আতা ফল দিয়া। তখন আমি তাকাই দেখি এগুলো আতা ফল, তারপরে হাঁটতেছি হাঁটতেছি ভাবলাম হয়তো বা গাছ থেকে পড়ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমার মনে পড়লো যে আমাদের এই এরিয়াতে কোনো আতা ফল গাছ নাই। তখন আমি কিছু না ভাইবে দৌড় দিলাম, জোরে দৌড় দিয়ে আমি যখন মাদ্রাসার কাছাকাছি গেলাম যে আমার মাদ্রাসা দেখা যাইতেছে, এখান থেকে এক মিনিট লাগবে, এটা আমার মনে হয় ৬ থেকে ৭ মিনিট হয়ে গেছে, তারপর আমি মাদ্রাসায় পৌঁছাইতে পারতেছি না, যে জায়গায় আমার এক মিনিট লাগে, জোরেও দৌড়াইতেছি তো পৌঁছাইতে পারতেছি না। তারপর হঠাৎ আমি এইসব ভাবতে ভাবতে আমি অজ্ঞান হয়ে গেলাম, সেন্সলেস হয়ে পড়লাম। তখন একটা সেন্সলেস হওয়ার আগে একটা চিৎকার দিছিলাম, এই চিৎকার শুনে আমার যে হুজুর আমাকে পাঠাইছে সে আবার বাইরে আসছিল, সে বাইরে এসে দেখে আমি বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছি, সে দ্রুত দু একজন নিয়ে এসে আমার উঠায় নিয়ে গেল রুমে। রুমে নিয়ে যাওয়ার পরে আমার জ্ঞান আনলো, বললো কি হয়েছে, আমি বললাম যে হুজুর এরকম এরকম দেখছি আমি, আমার কি করবেন, বারবার মনে হয়েছে পিছনে কে যেন একজন ছিল। তারপরে হুজুর বললো ওইটা এমনি হয়তো বা তুমি কিছু ভাবো না, ওইটা সমস্যা নাই, আমি যাইরে দিতেছি, হুজুর যাইরে দিল। তার কয়েকদিন পর আমি যখন রাতের বেলা ইস্তেঞ্জার জন্য বের হইলাম, তখন মনে হইল যে আমি যখন ঢিলা করতেছি তখন পাশে যে কাঠবাগানটা, কাঠবাগানে মোটা একটা গাছ ছিল, মনে হইতেছে কাঠ গাছ থেকে গাছের পিছন থেকে পাঁচ ছয় জন আমার দিকে বারবার উঁকি দিয়ে তাকাইতেছে আবার চলে যেতেছে। তো আমি তখন ওইটার দিকে তাকাইলাম কয়েকবার, দেখলাম যে কি যেন সাদা বারবার তাকাইতেছে আবার চলে যেতেছে চার পাঁচ জন একসাথে। তখন আমি ওই জিনিসটা কি দেখার জন্য একটু আগায় গেলাম, যাওয়ার পরে কাঠবাগানের যে গাছের যে বড় একটা শিকড় ছিল বাইরের দিকে ওটাতে যখন আমি পাড়া দিলাম তখনই দেখি যে পুরো কাঠবাগানের যতগুলো গাছ ছিল সবগুলা নড়াচড়া করতেছে আর কি, একটু ঝাঁকাঝাঁকি হইতেছে। এটা দেখে আমি একটু ভয় পেলাম, পরে কোরআন তেলাওয়াত করতে করতে জোরে একটা দৌড় দিছি, দৌড় দিয়ে আমি চলে আসলাম হুজুরের কাছে, হুজুরের এসে বললাম এরকম এরকম। পরে হুজুর আমার সাথে বের হইলো, বের হয়ে দেখে কিছু নাই। তারপর দিন ফজরের আগের থেকে আমার অনেক জ্বর, তারপরে ফজরের নামাজ পড়লাম অনেক কষ্ট করে, ফজরের নামাজ পড়ে আইসা আমি শুয়ে আছি, তো শুয়েই আছি এদিকে আমার জ্বরে আমার হুঁশ নাই যে আমি কি বলতেছি কি করতেছি। তো এই কারণে হুজুর আমাকে বললো তাহলে হাসান তুমি আবদুল্লাহর সাথেই থাকবা যতক্ষণ ও একটু সুস্থ না হয়। হাসান আমার সাথেই ছিল, ও করলো কি যে ও একটু ঘুমাইছে আমার পাশে, আমিও শুয়ে আছি, আমারও কিছু বুঝতেছি না কি হইতেছে, আমার সাথে অনেক জ্বর, মাথাও কাজ করতেছে না। তখন ও ঘুমাইছে, ঘুম থেকে উঠছে ১২টার দিকে, দেখে ওর জ্বর এসে পড়ছে আমার পাশে শুয়ে। তখন হুজুরকে বললো যে হুজুর ওর তো অনেক জ্বর, ওর পাশে শুইছি আমার জ্বর এসে পড়ছে এত জ্বর। তারপরে ব্যাপারটা আমার বাড়িতে ফোন দিয়ে জানাইলো আর হুজুর আমাকে ওষুধ এনে দিল, খাইলাম, কিন্তু কোনোভাবে যেন সুস্থ হইতেছিলাম না। আর হুজুর পানি পড়া দিয়ে দিল, বললো যে এটা তুমি তিন দিন খাইবা ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা। আমি ওটা খাইলাম তিন দিন, তারপর ও জ্বর অনেকটা কমছে, তবে একেবারে ভালোভাবে সেরে যায়নি। তারপরে আমার আব্বু বললো তাহলে দাঁড়াও, তাহলে হুজুরের কাছ থেকে তো পানি পড়া খাইলাম, আমাদের এইখানে যে একটা কবিরাজ আছে সবাই তাকে ভালোই জানে যে সে খুবই ভালো কাজ করে, তারপরে তাকে আনা হইলো। আনার পরে তাকে জিজ্ঞাসা করলো যে দেখেন আমার ছেলের কি হয়েছে, ও এরকম এরকম নাকি দেখছে রাতের বেলা ইস্তেঞ্জার জন্য বের হয়ে, তারপর থেকে ওর জ্বর, আর জ্বর যখন আমার একটু সুস্থ হইলাম যে সে এসে আমার ঝেড়ে দিল আর কি যেন একটা গাছলা দিয়ে গেল সুতা দিয়ে বাইন্ধা, বললো এটা তোমার সাথে রাখবা তিন দিন। রাখলাম পরে আমার আল্লাহর রহমতে জ্বর সুস্থ হয়ে গেছি। তারপরে জ্বর সুস্থ হওয়ার আগেই আমি একদিন ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখছিলাম কি যে আমার কে যেন একজন উঠায় আছাড় দিছে, ওই আছাড় দিছে, ওইটা দেখার পর জ্বর যখন সুস্থ হইলো আস্তে আস্তে দেখলাম কি যে আমার যে ডান পা দিয়ে আমি পাড়া দিতে পারি না, ডান পা একেবারে ফুল অবশ্যই আছে, ফুল বডি ঠিকই কাজ করে তবে ডান পা অবশ্যই আছে। তারপরে এটা আমি আমার ফ্যামিলিরে জানাইলাম যে আম্মু এমন এমন তো আমার সমস্যা, আমি ডান পা দিয়ে তো পাড়াই দিতে পারি না, আমার ডান পায়ে কি হয় না হয় আমি কিছুই বুঝতে পারতেছি না। তারপর আমু বললো যে তাহলে ওই কবিরাজটা আবার আনি, আইনে আমারে জারাইলো। জারানোর পর ব্যথা আরো বাড়লো, এখন এতদিন তো শুধু অবসরে ছিল, এখন ব্যথাও করে, এখন ব্যথা করতেছে, আমি পাও নড়াইতে পারি না, পাও ফুলে গেছে অনেক। তারপরে কবিরাজ কইলো যে আমার যতটুকু ছিল আমি চেষ্টা করছি, আমি এর চেয়ে বেশি আর সম্ভবত পারব না। তারপরে আমার মামারা বললো তাহলে আমাদের এই জায়গায় পাঠায় দাও, ওরে আমি দেখতেছি কেমনি কি করি। তারপরে গেলাম আমার নানু বাড়ি, নানু বাড়ি যাওয়ার পরে আমার নানু বাড়ি হলো দোহার, দোহার আসার পরে আমাকে নিয়ে গেল কার্তিকপুর এক কবিরাজের কাছে কাছে। ওই জায়গায় ঢোকার পরে আমার কিরকম যেন অদ্ভুত লাগতেছে, যে মনে হইতেছে আমার পাশে কেউ একজন হাঁটাচলা করে, আমাকে এক রুমে বসায় রাখছে, পাশে আমার মামা বসা, কিন্তু আমার মনে হইতেছে যে মামা ছাড়া ওই জায়গায় আরো কয়েকজন আছে, এই জিনিসটা আমার মনে হইতেছে। তারপরে একটু পরে কবিরাজ আমাদেরকে ডাকলো, ডাকার পরে সে আমার দিকে শুধু তাকাইয়াই আছে, এক দৃষ্টিতে শুধু তাকাইয়াই আছে, বলতেছে তুমি এই জায়গায় আমার কাছে আইছো, হ্যাঁ আমার সমস্যা এরকম এরকম, কি করতে পারবেন একটু দেখেন। বলে তুমি তো আইছো, তোমার সমস্যা তো অনেক বড়। আমাকে কি সমস্যা আমি তো এখনো বলিনি, আপনি কেমনি কি বলতেছেন। কয় তুমি আকট মাদ্রাসা থেকে আসছো না? আমি বললাম হ্যাঁ। কয় ওই জায়গায় তুমি রাত্রে বেলা কিছু দেখছো? আমি কই হ্যাঁ দেখছি। তারপর সে আমার ফুল বর্ণনা দিল যে তুমি এরকম এরকম দেখছো কিনা। আমি বললাম হ্যাঁ দেখছি এরকম এরকমই। তারপর সে আমার বলল দাঁড়াও তাহলে আমি তোমার একটু তেল পড়া দেই, তুমি এটারে এক মাস তোমার পায়ে ডলবা, একদিনও মিস দেওয়া যাবে না, মিস দিলে আবার নতুন করে এক মাস ডলতে হবে। তার সাথে দিল করপল, নেশাদল আর হলো আরেকটা কি যেন পিপারমেন্ট না কি যেন এরকম কিছু একটা ওষুধ দিছে, ওই সরিষার তেলের সাথে মিশাইয়া। এগুলা দেওয়ার পর আমি এক মাস ডলার পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। তবে ওই যে ওই জায়গায় যাওয়ার পরে বলছিল যে তোমার যে সমস্যা এটা তো ওদেরকে হাজির করে ওদের থেকে আগে শুনতে হবে কেন তোমার সাথে এরকম করলো। তারপর আমার সাথে হাজির করলো নাকি এক সময়, হাজির করার পরে আমার ছোট ভাই আবার ওটা ভিডিও করে রাখছিল, ওই ভিডিওতে আমি পরে জানতে পারলাম কিরকম কি হয়েছে। আমি নাকি বলতেছি যে আমি নাকি ওদের সাথে বেয়াদবি করছিলাম। তারপরে জিজ্ঞাসা করতেছে কেন কোন জায়গায় বেয়াদবি করছে, এটা ওরা বলে না, বলে বেয়াদবি করছে কোথায় করছে এত কিছু আমি কইতে পারবো না, খুবই জেদ ওদের। তারপর ওরা বলল, তারপরে যেই কবিরাজের কাছে গেছি কবিরাজ বলতেছে তাহলে তুই ওর শরীর থেকে তেলে যা, তোর যা লাগে তাই দিব। কিন্তু ওরা বলতেছে না আমি ওর শরীর থেকে যাবো না, ওর ওরা আমার খুব ভাল লাগে, আমি ওর সাথেই থাকুম, তাহলে ওরে পড়তে দে মাদ্রাসায়, কয় না ওরে পড়তে দেওয়া যাবো না, ও এমনি থাক, পড়লে ওর ক্ষতি হইব। পরে বললো যে আর কি একে একে পাঁচজনকে হাজির করছে, পাঁচজনই ছিল, তাদের মধ্যে তিনজন ছিল ছেলে আর দুইজন মেয়ে। ওই ছেলে তিনজন যাওয়ার জন্য রাজি হয়ে যায়, মেয়ে একজন গেছে, আরেকজন বলতেছে যে না আমি ওর থেকে হয়তো ওর শরীর থেকে চলে যাবো কিন্তু আমি ওর আশপাশে সবসময় থাকুম। বলে না তুই কেন, তুই ওর তো ক্ষতি করবি নিলে। বলে না আমি ওর কখনো কোনো ক্ষতি করব না, আমি ওর সাথে থাকুম এবং ওর কোনো কখনো কোনো বিপদে পড়লে ওই সময় আমি ওর সাথে দেখা দিব। তারপর কবিরাজ বললো তাহলে ওর কোনো ক্ষতি করতে পারবি না। ওই মেয়েটা বলল যে আচ্ছা সমস্যা নেই, আমি ওর সাথেই থাকুম কিন্তু আমি ওর কখনো কোনো ক্ষতি করব না আর ওর সাথে হাজির হবো না। তারপর এই কথা বলার পর আমি অজ্ঞান হয়ে গেছি, সেন্সলেস হয়ে পড়লাম। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হয় নাই এখনো পর্যন্ত। মাঝে মাঝে যখন একা একা রাস্তাঘাটে চলাফেরা করি তখন মনে হয় যে আশপাশে কেউ আছে, সাদা কাপড় পরা কাউকে যেন দেখতে পাই, আবার স্বপ্নেও মাঝে মাঝে কিছু একটা দেখি। তো এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আর তৃতীয় ঘটনাটা হচ্ছে, এটাও আমার নিজের সাথে ঘটে যাওয়া, এটা হলো তার আগে, যখন এই ঘটনাটা শুরু হয় তার আগে, আমি একদিন নামাজের পর, এশার নামাজের পর সবাই খাবার খাবার জন্য বোর্ডিংয়ে যাইতেছে, তখন আমি হলো আমার মসজিদে নামাজ পড়া ওই জায়গায় আমি শুয়ে পড়ছি, যে আমার ভালো লাগতেছে না আজকে আমি খাওয়া দাওয়া করবো না। তখন আমি যখন শুয়ে পড়লাম, শোয়ার পরে আমি আবার শুয়েছি, ইমাম সাহেব যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায় তার সোজাসুজি পিছনে এসে শুয়েছি। একটু পরে দেখি যে আমি নড়াচড়া করতে পারতেছি না, আমার হাত পাও চোখ দিয়ে আমি দেখতেছি সবই কি হইতেছে না হইতেছে সব শুনতেও পারতেছি কিন্তু কিছু বলতে পারতেছি না, আর হাত পাও নড়াইতে পারতেছি না। তারপরে একটু পরে মনে হলো কি যে আমি শুনে ভাইসে উঠলাম, ভাইসে ওঠার পরে তারপরে একটু পরে মনে হলো যে আমি ঠাস নিচে পড়লাম, নিচে পড়ে আমি একটু চোখের কোনা দিয়ে দেখতে পারলাম কি যে আমি যে জায়গায় শুয়েছিলাম তার থেকেও দশ হাত সাইডে নিয়ে আমার রাখছে, কি জানো তো কেউ নাই আমার সাইডে। একটু পরে হাসান রে হুজুরে পাঠাইছে যে হাসান যে লাইট অফ করে দিয়ে আসো, লাইট অফ করতে যায় দেখে আমি ওই জায়গায় শোয়া। হাসান আমার কয়েকবার বলল যে আবদুল্লাহ ওঠ, তাড়াতাড়ি ওঠ, যায় খাবার খাবি না। আমি আর তখন কিছুই বলতে পারতেছি না। ও আমার এটা দেখে ও মনে করছে যে আমি ওর সাথে কোনো দুষ্টামি করতেছি, তাই ও আয়সা আমার জোরে নাড়া দিছি আর কি, আমারও একটু ভয় দেখানোর জন্য। আমি জোরে নাড়া দিছে পরে আমি ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে আমি একটা চিৎকার দিয়ে আমি দৌড় দিছি মসজিদ থেকে বের হয়ে গেছি। ও এটা দেখে ওইও দৌড় দিছে আমার পিছন পিছন, যে কি হইলো, ওইও ভয় পাইছে একটু। তো তারপরে হুজুরকে বললাম যে হুজুর এরকম এরকম আমি যে জায়গায় শুয়েছিলাম তার থেকে দশ পনেরো হাত পাশে আমাকে কে যেন উঠায় রাখছে। তারপরে বলল যে ওঠাই সে কেমনি, আমি বললাম যে হঠাৎ মনে হলো যে আমি বাতাসের উপরে ভাসতেছি, তারপরে একটু চোখের কোনাতে দেখলাম যে আমি সাইডে। তারপরে বললো তাহলে তুমি যে লাইট অফ করে দিয়ে আসো। আমি বললাম না হুজুর একটু আগে আমি একটা জিনিস হয়েছে আমার সাথে, এখন ভয় করতেছি। বলছে ওই তো তোমার উঠায় রাখছে, তোমার কোনো ক্ষতি করছে? আমি কই না এরকম তো কিছু করে নাই। কয় তাহলে তুমি লাইট অফ করে আসো, তোমার কিছু করবো না, আর আসার সময় একটা সালাম দিয়ে আসবা। তারপর আমি বললো পরে আমি চলে গেলাম, যাওয়ার পরে একটা সালাম দিয়ে ওইখান থেকে চলে আসলাম। তারপরে এরকম ঘটনা আমার সাথে আর ঘটে নাই, এটা হলো আমার তৃতীয় ঘটনা। এবং চতুর্থ ঘটনা যেটা, এটা হলো আমার ফ্রেন্ডের বাবার সাথে ঘটে যাওয়া। ওর নাম ছিল ইয়াসিন, ওর বাবা হলো লাশবাহী অ্যাম্বুলেন্স চালাইতো। তখন ওর বাবা ফরিদপুরের একটা মেডিকেলের হয়ে কাজ করতো, ওইখান থেকে রাত্রে দশটার দিকে কল দিছি যে একটা লাশ আছে আগুনে পোড়া, ওই লাশটাকে নিয়ে যশোর যাইতে হবে। তখন ওর বাবা একটু মানা করছিল যে না এত রাত হয়ে গেছে এখন কেমনে যাওয়া যায়। তারপরে টাকা বলছে যে টাকা একটু বেশি, প্রাইস বেশি। তারপরে ওর বাবা রাজি হলো, সবাই টাকার জন্যই কাজ করে, তো সেই কারণে সে যাইতে রাজি হয়ে গেল এবং চলেও গেল। যখন সে হাসপাতালে গেল, যাওয়ার পরে দেখতে পারে যে ওই লাশের চেহারা সে দেখছিল একবার, যে আগুনে পুইরা তার মাংস তো নাই, হাড়গুলা দেখা যাইতেছে মাংসর মধ্যে থেকে হালকা হালকা। এটা দেখে ওর বাবা একটু ভয় পেয়ে যায়, অ্যাম্বুলেন্সের পিছনে লাশ উঠানো হয়। তারপরে আমার বন্ধুর বাবা আর তার সাথে একজন ছিল হেল্পার আর কি, তার সাথে যাওয়া আসা করতো বাসে আর কি, অ্যাম্বুলেন্সেই থাকতো তার সাথেই, যখন অ্যাম্বুলেন্স চালাইতো তারা দুইজনে একসাথেই থাকতো। তখন ওর আমার বন্ধুর বাবা করলো কি একটা সিগারেট জ্বালাইলো, জ্বালায় খাইতেছি এমন সময় মনে হইলো কি যে পিছনে কে যেন কি যেন খাইতেছে। শব্দটা এরকম ছিল যে আর কি হাড় কামড়ালে যেরকম শব্দ হয়, কোনো মোটা হাড় কামড় দিলে ভাঙে গেলে যেরকম শব্দ হয় এরকম কোনো একটা শব্দ হইতেছে। বন্ধুর বাবা বুঝতে পারলো পিছনে অস্বাভাবিক কিছু হইতেছে, তাই ও আর কিছু পিছনে তাকায় নাই সে। তারপরে সে দেখলো তার সিগারেটটা, এতক্ষণ যে সিগারেট খাইছে তার সিগারেট কমে নাই একটু, সে বললো এটা কেমনি কি। তারপরে সে সিগারেট ফালাই দিল, একটু ভয় পাইছে। তারপরে ওরকম কিছু হয় নাই। তারপরে পনেরো থেকে বিশ মিনিট যাওয়ার পর মনে হলো যে তার অ্যাম্বুলেন্সের উপরে পাঁচ ছয়টা পাখি, পাখি আছড়ালে যেমন শব্দ হয় নখ দিয়ে বা টিনের ঘরের উপরে, যারা আর কি আমরা যারা টিনের ঘরে থাকি তারা অবশ্যই জানি যে টিনের ঘরের উপরে যখন কোনো পাখি এসে বসে তখন ওইটার অবস্থা কিরকম হয়, যে আর কি নখ দিয়ে আছড়ালে যেরকম একটা শব্দ হয় ওইরকম একটা শব্দ তারা পাইতেছে, যে চার পাঁচটা পাখি। তখন আমার বন্ধুর বাবা ভাবে যে হয়তো বা রাত্রিবেলা কোনো পাখিটা কি আইছে এগুলা ভাইবা। সে একটু বের হয়, বের হয়ে উপরের দিকে তাকায় একটা লাঠি নিয়ে, যে পাখি থাকলে বাড়ি দিয়ে সরাই দিবে না। সে তাকায় দেখে যে কোনো কিচ্ছু নাই। তারপরে এটা নিয়ে আমার বন্ধুর বাবা একটু ভয় পায় যে এই মাত্রই তো আমি পাখির শব্দ পেলাম, আর যখন সে উপরে উঠে তাকাইলো তখন দেখে পাখি নাই আর পাখি যে উড়ে যাবে এরকমও কোনো কিছু সে দেখে নাই। যখন সে আবার ভিতরে আসা বৈশা গাড়ি চালাইতে শুরু করলো, সে দেখে যে তার পাশ দিয়ে কতগুলা শিয়াল দৌড়াইতেছে, আর এতটা গতিতে দৌড়াইতেছে যে তার অ্যাম্বুলেন্সের গতি ছিল ওই সময় আশি প্লাস। তখন ওই শিয়ালগুলো মনে করেন যে তার অ্যাম্বুলেন্সের থেকে আগে যাওয়ার চেষ্টা করতেছিল এরকম ভাবে এত দ্রুত দৌড়াইতেছে। ঠিক তখনই সে দেখতে পারলো যে হঠাৎ শিয়ালগুলো আর নাই পাশে। তারপরে শিয়ালগুলো নাই নাই, তারপরে দশ মিনিট যাওয়ার পরে সে বুঝতে পারলো যে তার পেছনে যে অ্যাম্বুলেন্সটা সেটা অনেক ভারী হয়ে গেছে, অ্যাম্বুলেন্সটা পিছন দিকটা অনেক ভারী। তারপর সে একটু অবাক হয়ে পিছনের দিকে তাকাইলো, তাকায় দেখতে পায় যে যে লাশটা সে নিয়ে আসছিল সেটা নাকি উঠা বসে আছে। তারপরে সে এটা দেখা তার যে সহকারী ছিল সে সেন্সলেস হয়ে পড়ে এই অ্যাম্বুলেন্সের মধ্যে, এবং যেই আমার বন্ধুর যেই বাবা সে সামনে একটা বাজার দেখা বাজারে গিয়ে গাড়ি থামায়, এবং থামাইয়া ওই জায়গায় সে রাত পার করে যে না আজকে এরকম কিছু একটা হয়েছে, আজকে তাহলে আমরা আর বেশি দূর যাবো না। সে রাত পার করে এবং ফজরের পরে যে জায়গায় তার লাশ পৌঁছায় দেওয়ার কথা সে ওই জায়গায় লাশ পৌঁছায় দিয়ে আসার পর তার অনেক জ্বর হয়, এবং জ্বর হওয়ার পরে সে স্বপ্নে দেখতে পায় যে ওই সময় যে লাশটা তারা নিয়ে গেছে ওই লাশের আর কি পুড়ে যাওয়ার পিছনে কয়েকটা জিনের হাত ছিল, যে যারা ওই জিন আর কি ওই জিনগুলোই তাকে ইচ্ছা করে মেরে ফেলছে। তারপর ওই জিনগুলো তার স্বপ্নে এসে এরকম এরকম বললো যে তুই তোর লাশ পৌঁছে দিয়ে আসছিস রাত্রে, তুই যদি বাজারে না থেমে যদি আরেকটু আগে বাড়তি তাহলে তোর তো আমরা অনেক বড় ক্ষতি করতাম, ওই দিনের মতো তুই বাঁচে গেলি, তবে তুই রাতের বেলা আর কখনো লাশ নিয়ে বের হইস না, আমরা তোর পাইলে তোর কোনো ক্ষতি করুম, এটা ওই জিনগুলো তাকে বলে দিছে। তারপর থেকে আমার বন্ধুর বাবা আর কখনো রাতের বেলা অ্যাম্বুলেন্স চালায় না। এটাই হলো আমার সর্বশেষ ঘটনা ছিল আজকের মতো।
এক্সিলেন্ট, খুব সুন্দরভাবে বলেছো ভাই তোমার ঘটনাগুলো, থ্যাংক ইউ সো মাচ। আর নিশ্চয় তুমি খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে, আবারও কখনো দেখা হলে নতুন নতুন ঘটনা তোমার কাছ থেকে শুনবো, ঠিক আছে? থ্যাংক ইউ। কথা হলো আজকের এপিসোডে সর্বশেষ বন্ধুর সাথে, ভালো লাগছে। ভূত স্টুডিওর এই এপিসোডে আমরা তিন তিনজন অতিথির সাথে কথা বললাম, প্রত্যেকেই কিন্তু খুব চমৎকারভাবে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করেছে। তিনজন বন্ধু তিন প্রান্ত থেকে এসেছে, খুব চমৎকারভাবে তারা তাদের জীবনের ভৌতিক গল্পগুলো বলছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটার একটা সামারি দেখেছি কমেন্ট সেকশনে পড়ে ফেলি। আমাদের সাথে জয়েন করেছেন ইয়াসিন আলী, উদয় ভাই, আজকের গল্পগুলো বেশ ভালো লেগেছে, ধন্যবাদ। আর মারিয়া লিখেছে, উদয় আমি তোমার ফেসবুক পেজ আর যে উদয়ের নিয়মিত বন্ধু, আমি তোমার সব ভিডিও দেখি, প্রতিদিন ওয়েট করি কখন তুমি ভিডিও আপলোড করবে। আমি থার্সডেতে ভূত স্টুডিওতে আসি আর বাকি সপ্তাহে প্রতিদিনই কিন্তু আমার আর যে উদয় পেজে ছোট্ট করে একটা কন্টেন্ট আপলোড করি আমার লিসনারদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য। আর এটা যে আপনারা এতটা ভালোবাসেন, এতটা প্রাণবন্তভাবে সেখানে কমেন্ট করেন বা আমার ভিডিওগুলো শেয়ার করেন, তার জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। একই সঙ্গে চট্টগ্রামের বন্ধু, তার নাম হচ্ছে সুমাইয়া, লিখেছে, ভালো লাগছে শুনতে ভূত স্টুডিও, ধন্যবাদ অনেক অনেক। চট্টগ্রামের অনেক নতুন নতুন বন্ধু দেখলাম আজকে, তাদের রেসপন্স পেয়ে আমারও ভালো লাগছে। কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহতাব, তিনি বলছে, উদয় ভাই খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সাদমান, আমাদের আব্দুল কাদের ভাই তো বরাবরের মতো সবসময় আছেন, উনি খানিকটা অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। সিদ্দিক মিয়া যুক্ত হয়েছেন আমাদের জন্য সাথে, রিয়াজ যুক্ত হয়েছেন আমাদের সাথে, নাহার যুক্ত হয়েছেন আমাদের সাথে, চাঁদের হাসি রয়েছেন, আলিয়া বেগম রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন এদিকে বন্ধু দিলরুবা রয়েছেন, জুলফা রয়েছেন, শঙ্করশীল রয়েছেন, স্মৃতি রয়েছেন, ফেরদৌসি ঢাকা থেকে জয়েন করেছেন, অনেক অনেক বন্ধু, নাম কয়েকজনের পড়ে ফেলি, মাহমুদা রয়েছেন তাদের মধ্যে, অনির্বাণ রয়েছেন আমাদের সাথে, নাতাশা রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন জেসমিন, জয়েন করেছেন জামিউল, জয়েন করেছেন আমাদের সাথে পিন্টু, জয়েন করেছেন আনিকা, সুপ্তি রয়েছেন তাদের দলে, খোকন রয়েছেন, ওবায়দুল ইসলাম রয়েছেন, হাজি মহসিন রয়েছেন, মোহাম্মদ ফারুক উদ্দিন রয়েছেন, শাহিন রয়েছেন, মাওলানা বেলাল রয়েছেন, রুকসানা আলী সহ আরো অনেক অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ, এত এত ভালোবাসা, এত এত সময়, এত এত শুভেচ্ছা, এবং সেই সাথে আজকে জাগো এফএম এর যে একটা আনন্দের দিন যেখানে আমরা আজকে প্রথমবারের মতো ভূত স্টুডিও এফএম রেডিওতে চট্টগ্রামেও শোনাতে পারলাম, তো একটা ভীষণ 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 ভালো লাগা নিয়ে বাড়ি ফিরবো। এবং আমার যারা নতুন বন্ধু হলেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, হয়তো আগে কখনোই রেডিও শোনেন নাই, মানে আমাদের অনুষ্ঠানটা শোনেন নাই, কিংবা আগে কখনোই আমাদের ফেসবুক পেজে কানেক্টেড ছিলেন না, আজকে হয়তো আবার প্রথমবারের মতো জাগো এফএম এর পেজে কিংবা আর জুদার পেজে লাইক বা ফলো বাটনে ক্লিক করলেন, আমাদের সাথে যুক্ত হলেন, নিশ্চয়ই আগামী পদগুলো আগামী দিনগুলো আপনাদের সাথে একসাথে কাটবে খুব চমৎকার কিছু অনুষ্ঠানের মাধ্যমে। খুব ভালো থাকবেন আপনারা, দোয়া রাখবেন আমাদের পরিবারটার জন্য, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অ্যান্ড নিশ্চয়ই আগামী এপিসোডে আবারও নতুন কিছু বন্ধুদের নিয়ে, যদি সুস্থ থাকি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আবার হাজির হয়ে যাব। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছে আরজি উদয়, আপনার কাছ থেকে এখান থেকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।